تیرو ڈسمبر 2018 جگیر رومیو جامی ترجمان کابیر عارف اللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہ میر لیکھا کوبیتام بھیکاری دویار مولانا رفیق الاسلام صاحبر کنٹھے ماسک استماع بیت الحق جامع مسجد ڈھالکا نگر ڈھاکا حضرت والا دامت برکاتہ یہ کوبیتار ویاخا پرسنگے برتمان پریکاپٹ نیے اتنت گروتوپورن ہدایتی بیان پیش کریں جا সবারই বারবার শুনতে থাকার মতো এবং আজীবন মনে গেঁথে রাখার মতো।
আল্লাহ তাআলার গভীর ইশক মহব্বত আর প্রেম ভালোবাসা নিয়ে আমার প্রণপ্রিয় শায়খ মুর্শিদ আরে বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম লেখা কবিতা ভিখারি দয়ার। ভিখারি দয়ার
নেই জীবনে নেই কিছু নেই তোমায় দেখাবার, নেই জীবনে নেই কিছু নেই তোমায় দেখাবার, চাই শুধু আজ ক্ষমা ভিক্ষা হে পরওয়ারদিগার, পড়ো হে পরওয়ারদিগার,
চাই শুধু আজ ক্ষমা ভিক্ষা হে পরওয়ারদিগার, বন্দেগি আর মহব্বতের ভারি আমানত, ধন্য যদি হতাম নিয়ে সে মহাসম্পদ, বন্দেগি আর মহব্বতের ভারি আমানত, ধন্য যদি হতাম নিয়ে সে মহাসম্পদ।
লাখ আমলের পরও কুশিন কালো নিজের আমল এবং ইবাদতের উপর নজর না থাকা চাই, যে আল্লাহ আমাকে মাফ করে দিলে আমার আমি কামিয়াব, এছাড়া আমার কামিয়াবের কোন রাস্তা নেই। হাজার আমল করতে থাকা, ইবাদত করতে থাকা, জিন্দগি আল্লাহ পাকের বন্দিগিতে উৎসর্গ করতে থাকা, কিন্তু হামেশা নিজেকে মোহতাজ মনে করা, নিজেকে হামেশা মিটায় রাখা, এটাকে আবদিয়ত বলে, আবদিয়ত ফানাইয়ত বলে। হ্যাঁ, আকাবির দিন যারা উম্মতের আউলিয়া ওলামা মাশায়েখ বুজুর্গান দিন, তাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ হল আবদিয়ত, সবচেয়ে বড় সম্পদ আবদিয়ত। এত কিছু এলেম সত্ত্বেও নিজেকে নিজে দেখেন না, নিজের উপর নজর নেই, এত আমল, এত ইবাদত, এত তাহাজ্জুদ, এত চোখের পানি সত্ত্বেও নিজের উপর নজর নেই, সির্ফ মালিকের উপর নজর, মালিকের দয়ার উপর নজর, মালিকের ক্ষমার উপর নজর, এটাকে আবদিয়ত বলে। হো ফানা জাত মে কে তু না রাহে, বাইরে আল্লাহর সামনে নিজেকে এমন মিটায়া দে তোর অস্তিত্বই না থাকে, তুই না থাকিস, তোর আমিত্ব না থাকে। হো ফানা জাত মে কে তু না রাহে, আহ তেরি হস্তি কি রঙ বু না রাহে, তোমার অস্তিত্ব আমিত্বের কোন গন্ধ না পাওয়া যায়, এইভাবে নিজেকে মিটায়া দো। হযরত হাকিম মুহাম্মদ থানভীর সোহবতে গেছিলেন এত বড় মানুষ খাজা আজিজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলী, গিয়া বলছেন যে নেহি কুছ আওর খাহিশ আপকে দর পে মে লায়া হুম, হে হাকিমুল উম্মত, অন্য কোন উদ্দেশ্যে আমি আপনার নিকটে আসি নাই, মিটা দিজে, মিটা দিজে কি মে মিট নেহি কো আয়া হুম, হযরত আমাকে মিটায়া দেন, আমি নিজেকে মিটানোর জন্য আসছি, আর কোন উদ্দেশ্য নাই। যে নিজেকে মিটায় তাকে আর কেউ মিটাইতে পারে না। এক বুজুর্গ বলেন যে ইসে মিট নেমে ও মিট যায়ঙ্গে খুন, আল্লাহর জন্য যে নিজেকে মিটায় দেয় তাকে যে মিটাইতে চায় আল্লাহ পাক তাকে ধ্বংস করে দেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ইসে মিট নেমে ও মিট যায়ঙ্গে খুদ কে ইয়ে নকশে সেজদা হয় খসকা নেহি হয়, বন্দিগির বৈশিষ্ট্য মন্দিত জীবনের অধিকারী এই আল্লাহ ওয়ালারা, এই না যে সিঁদুর লাগায়া তো তপস্বী হয়েছে, সিঁদুর লাগায় তপস্যা না, বরং তাদের চেহারাতে, তাদের কপালে, তাদের চোখ চাহনিতে সেজদার নূর ঝলমল করতে থাকে, বন্দিগি নূর ঝলমল করতে থাকে, আবদিয়তের তাজাল্লি ঝলমল করতে থাকে। শুনতেছেন প্রিয় ভাইরা, কি নকশে সিজদা হ্যায় কসকা নেহি হ্যায়, ছিদুর লাগায়া তো এখন তপস্বী সাজছে তা না, বরং সে ভিতর থেকে রুহের মধ্যে আল্লাহ পাকের যে সীমাহীন নূর মজুদ আছে সেটা তার চেহারায় ঝলমল করতে থাকে, চেহারার উপর উপচায় পড়তে থাকে। নিজেকে রক্ষা করতে চাইলে রক্ষা হওয়া যায় না, আল্লাহ যাকে রক্ষা করে কেউ তাকে মিটাইতে পারে না, ডিস্কো খোদা রাখে উসকো কৌন রাখে, আল্লাহ যাকে রক্ষা করেন কে তার বিন্দু মাত্র কোন ক্ষতি করতে পারে। হ্যাঁ, তেরা গেরা কে ইজাত বর ফুরুজাত হারা কাস্তুফ জানা দৃশাজ বসুজাত, যে চেরাগ এলমের যে চেরাগ, আলেম দিনের সম্মানের যে চেরাগ, আল্লাহ ওয়ালাদের সম্মানের মর্তবার যে চেরাগ আল্লাহ পাক নিজে জ্বালায় দেন, সেটা নিভানোর যারা চেষ্টা করে তারা হালাক হয়ে যায়, তাদের তারা নিজেরা লাঞ্ছিত অবদস্থ হয়ে যায়। সময়ের ব্যাপার, কিছু একটা ঘটলেই মনে করা যে এখনই এটার অ্যাকশন হল না কেন, এটার ফলাফল আসলো না কেন, আরে আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ভালো তো আল্লাহ পাক, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তাআলা দেখেন এবং তামাশা দেখতে থাকেন, ধরেন তো এসা ধরেন যে তখন খবর হয়ে যায়। আমার ভাইরা, সময় থাকতে মানুষ হওয়ার চেষ্টা করি, পশুত্বের আওতা থেকে মুক্ত হইয়া ফেরেশতার সুগন্ধময় জীবন নিজের মধ্যে বানানোর চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন, মুসলমানদেরকে তৌফিক দান করেন। লাখ এলেম শিখা সত্ত্বেও দিন আসে নাই, লাখ আমল আর ইবাদত লাখ দিনের খেদমত শিখা সত্ত্বেও দিন আসে নাই, যতক্ষণ পর্যন্ত কোন আল্লাহওয়ালার সামনে গিয়া নিজেকে মিটানোর দৌলত কেউ অর্জন করে নাই। মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাই বাংলাদেশের আমির ছিলেন, এই মানুষটাকে বহুবার দেখার, নিকট থেকে দেখার তৌফিক হয়েছিল। দুনিয়ার সঙ্গে আল্লাহর কসম মনে হইত যে এই মানুষটার কোন সম্পর্ক নাই, সর্বদা আল্লাহ পাকের মহব্বতে বেচায়ন বেকার থাকতেন। শেখ হল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই খলিফা ছিলেন, কোরআনে করিমের এত আশিক ছিলেন যে আল্লাহ আল্লাহ কোরআন শরীফ পড়তেই থাকতেন, কোরআন শরীফ পড়তেই থাকতেন, কোরআন শরীফ পড়তেই থাকতেন, যতই তিনি কোরআনে করিম পড়তেন মন ভরত না, চেহারা নূরে ঝলমল করে, চেহারা নূরে ঝলমল করে, আর বুকটা ভরা দরদ আর মায়া মহব্বত আর ভালোবাসা। দিনের কথা যখন বলতেন যে হৃদয় কেড়ে নিয়ে যেত ওনার আওয়াজ, দোস্ত এই উম্মতকে দেখার কেউ নাই, এই কথা যখন বলতেন যে তখন একদম মানে দিল পাগল হয়ে যেত ওনার কথাতে, এত প্রচন্ড ভাবে দিল আলোড়িত হইত। আহ, এরকম ব্যথা ভরা দিলের কথা বলার লোক আজকে কোথায়? এখন তো যন্ত্রপাতি দিয়া কথা, হ্যাঁ না, মেজাজ দিয়া কথা এবং পার্টিবাজির মেজাজ দিয়া দিনের দাওয়াত, দিনের কথা, পার্টিবাজির মেজাজ দিয়া দিনের দাওয়াত হয়? আরে হারিসুন আলাইকুম বিল মুমিনিন রউফ রহিম, নবী দাওয়াত দিতেন, নবীর মেজাজ আল্লাহ পাক বয়ান করছেন, হারিসুন আলাইকুম আলা ইমানিকুম ওয়া সালাহ ইহসানিকুম, নবী তোমরা যাতে ইমানওয়ালা হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও, জান্নাতওয়ালা হয়ে যাও, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাও, সেজন্য আমার নবী পাগল পারা তোমাদের জন্য। হারিসুন আলাইকুম শব্দ কি? আহা, কোরআনে কারিমের এক লফজ হারিসুন, এক লফজের ব্যাখ্যা করে সারা পৃথিবী কিতাব দিয়ে ভরায় ফেললে হারিসুন আলাইকুমের ব্যাখ্যা করা সম্ভব হবে না। এত দরদ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে ছিল উম্মতের জন্য। হ্যাঁ, যে আল্লাহ পাক ঘোষণা দিয়েই দিছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারহিম গিশাওয়া, আল্লাহ পাক বলছেন যে হে নবী, আপনি যতই দৌড়াদৌড়ি ছুটাছুটি করেন কিন্তু আবু লাহাব আবু জাহালদের আল্লাহ আল্লাহর নবী বুঝতেন যে আলাইহিম ওদের উপর আমি মোহর লাগাই দিছি, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওদের অন্তরের উপর মোহর লাগাই দিছি, হ্যাঁ ওয়া আলা সামইহিম ওদের কানের উপর মোহর লাগাই দিছি, আমার কথা ওদের অন্তরে ঢুকবে না এবং আমার কথা ওদের কান দিয়া ভিতরে ঢুকবে না। ওয়ালা সামিহিম রিসাবা, আপনার সৌন্দর্য দেখবে, দীনের সৌন্দর্য দেখবে, হ্যাঁ তো সেটাও নাই, কারণ সে তার থেকেও চিরতরে বঞ্চিত, কারণ ওদের চোখের আলোর উপর আমি পর্দা মারিয়ে দিছি, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক, কি কথা বুঝতেছেন? এরপরে ওয়ালাহু মাযাবুন আলীম, তাদের জন্য ভয়ঙ্কর শাস্তির আমি সিদ্ধান্ত নিয়ে নিছি, কঠিন শাস্তি দিব ওদেরকে, যন্ত্রণাদায়ক শাস্তি দিব। এই কথা বলার পরেও আল্লাহ পাক, আল্লাহ পাক এই কথা নাজিল করার পরও রসুল্লাহ সাল্লাহ আলহিহাল্লাম জানতেন যে এই কয়েকটার জন্য এই আয়াত নাজিল হয়েছে, আবু লাহাব আবু জাহাল। তারপরও আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাল্লাম দিনের কথা নিয়ে তাদের কাছে যাইতেন, ইমানের দাওয়াত নিয়ে যাইতেন, ইসলামের দাওয়াত নিয়ে যাইতেন। কি জন্য? যে দিল এত বেচায়েন, যাই ওদেরকে বলি আমার মাওলার কথা আমি শুনে আছি, ওরা গ্রহণ করুক না করুক আমার রব্বুল আলামিনের কথা আমি শুনে আছি। হামদে বারি তালার কি বেচায়নি, আল্লাহ পাকের দিনের সৌন্দর্য বর্ণনার কি বেচায়নি। দিল কাকে বলে প্রিয় বন্ধুরা? হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা, কোন গুন্ডা পান্ডাকে আল্লাহ পাক দাওয়াতের দায়িত্ব দেন নাই, কোন সন্ত্রাসীকে আল্লাহ পাক দায়িত্ব দেন নাই, কোন মস্তানকে আল্লাহ পাক দাওয়াতের দায়িত্ব দেন নাই। আল্লাহ পাক দাওয়াতের দায়িত্ব দিচ্ছেন তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষদেরকে, সবচেয়ে বড় এলেমওয়ালা যারা, সবচেয়ে সুন্দর চরিত্রওয়ালা যারা, মানুষের প্রতি সবচেয়ে কল্যাণকামী যারা, মানুষের জন্য সবচেয়ে হৃদয় কাঁধে যাদের, সবচেয়ে উন্নত চরিত্র যাদের, শুনতেছেন প্রিয় বন্ধুরা, নির্মল জীবন যাদের, নির্মল চিন্তা যাদের, নির্মল চেতনা যাদের, নির্মল এক এক কদম যাদের, নির্মল এক এক নিঃশ্বাস যাদের, নূর ভরা অন্তরাত্মা জীবন যাদের, এবং নূর ভরা হাত পা অঙ্গ প্রত্যঙ্গ যাদের, আল্লাহর কসম আল্লাহ পাক তো তাদেরকে এই দিনের দায়ী বানাইছেন। সে আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাম সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ। এই যে আমার নবীরা, আমার নবী যেভাবে আল্লাহর দিকে ডাকেন, হ্যাঁ না, এবং ও আমিলা সালিহান, পূর্ণ জীবন আমার সন্তুষ্টি মোতাবেক বানানো। কোরআন শরীফের তরজমা বুঝেন আপনারা? বলো ভাইরা, আমিলা সালিহানের কি অর্থ? যে সে পুরো জিন্দেগি আমার সন্তুষ্টি মোতাবেক বানায় নিছে। ওয়াকাল ইন্নানি মিনাল মুসলিমিন, এবং তিনি বলেন যে ইন্নানি মিনাল মুসলিমিন, আল্লাহর জন্য যারা জীবন দানকারী, জীবন উৎসর্গকারী, তাদের কাতারে আমি একজন। এসা ফানাই ওতওয়ালা, এত কিছু করার পরে নিজেকে এইভাবে মিটায় রাখে। আল্লাহ পাক বলেন, এর থেকে উত্তম কথা আওয়াজ আর দাওয়াত কার হইতে পারে? এই আয়াতে পাকের ব্যাখ্যায় মুফাসসিরিন লিখছেন, এই আয়াতে পাকের উদ্দেশ্য হল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন যখন নাজিল হয় তো বাকি নবীরা সব দুনিয়ার থেকে চলে গেছেন, তো সব নবী রাসূলের উদ্দেশ্য, কিন্তু এই কোরআন নাজিল হওয়ার সময় এখন বর্তমান তো আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আল্লাহ পাক বলতেছেন, আমার নবীর আওয়াজ সারা বিশ্বের সকলের চেয়ে শ্রেষ্ঠ আওয়াজ, আমার নবীর কথা তিনি সবচেয়ে শ্রেষ্ঠ কথা বলেন, সবচেয়ে সুন্দর কথা বলেন, সবচেয়ে সুন্দর আদর্শ পেশ করেন। যেটাকে আরেক আয়াতে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, তিনি কথাই বলেন না, তার জীবনের বিন্দু বিন্দু, জাররা জাররা, প্রতিটি দিক দিগন্ত তোমাদের জন্য কমপ্লিট মডেল, কমপ্লিট নমুনা, হ্যাঁ না, আলোক দীপ্ত নমুনা, তাদের লিয়াতে পরিপূর্ণ নমুনা, নূরে পরিপূর্ণ নমুনা। হাসানার কি অর্থ শুনতেছেন আমার ভাইয়েরা? হ্যাঁ, এখন আমরা নিজেদের সুরা কেরাত শুদ্ধ নাই, আলহামদুল সুরা শুদ্ধ হয় নাই, দোয়ায় কোন শুদ্ধ হয় নাই, হ্যাঁ না, আত্মাহিয়াত শুদ্ধ হয় নাই, আখলাক শুদ্ধ হয় নাই, চোখ হেফাজত হয় নাই, ঘর থেকে টেলিভিশন বের হয় নাই, সুদের ব্যবসা খতম হয় নাই, ঘুষের থেকে সম্পর্ক আলাদা হয় নাই, ঘরের মধ্যে সরি পয়দা কায়েম হয় নাই। আল্লাহর কিছু বান্দারা ব্যথা ভরা দিল নিয়ে আইসা বলছেন, ভাই চলেন দিনের পথে, আওয়াজে আশ্র হয়েছে গেছে, জিন্দগির সকল অংশ এখনো ক্ষতবিক্ষত, এখনো দুর্গন্ধে পরিপূর্ণ, কিন্তু এই লোক মসজিদে এসে নামাজ আরম্ভ করছে। আপনি কি বলবেন যে তোমার নামাজ পড়া ঠিক না? তোমার নামাজ পড়া ঠিক আছে। এরপরে সেই লোক লোকদেরকে দিনের জন্য দাওয়াত দিতে বের হয়ে গেছে, আসেন ভাই আল্লাহর ঘরে দিনের কথায় আপনি আসেন, এটা কি অপরাধ? এটাও দিনের কথা, এটাও দিনের দাওয়াত, এবং এর দ্বারা সে ফজিলত পাবে, নেকি পাবে, সওয়াব পাবে, সে জান্নাতের দিকে কদম বাড়াইতেছে নিঃসন্দেহ। কিন্তু সেজন্য এই কথা মনে করা আমির নবীর সমপর্যায় হয়ে গেছে, নাউজুবিল্লাহ তাআলা মিন জালিক। সেজন্য এই কথা মনে করা নবীর পবিত্র জমানে ঘোষিত উলামাদের সমকক্ষ আমি হয়ে গেছি, যেখানে আল্লাহর নবী বলছেন, আল উরামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে নবী রাসূলগণ আলেমে দ্বীন যারা হন তারা নবী রাসূলগণের ওয়ারিস। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর নবীকে যারা বিশ্বাস করে, নবীর কথাকে এবং হেদায়েতকে যারা দ্বীন ইমান ইসলাম আর জান্নাতের রাস্তা মনে করে, তো তাদের এই কথা বিশ্বাস করার করা ব্যতীত কোনো রাস্তা নেই। কিন্তু এক শ্রেণীর লোকই এরকম হয়ে গেছে যে তারা কোনো কথাই মানতে রাজি না, নিজের খেয়ালের কথা ছাড়া, নিজের জজবার কথা ছাড়া। আমি আল্লাহর কসম করে বলি মসজিদে, আল্লাহর কসম, জজবার পূজার নাম ইসলাম না, মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের তালিমের উপরে চলার নাম ইসলাম। আর আল্লাহর কসম, রসুল্লাহ সাল্লাহ আলু ইসলামের দিনের ব্যাখ্যা করার জন্য যোগ্য উত্তরসূরি পৃথিবীতে শুধু ওলামা একরাম, শুধু ওলামা একরাম। ওলামায় আল্লাহর কসম করে বলে যে আমি, যারা ওলামায় দিন থেকে বিচ্ছিন্ন হয়ে দিন তালাশ করবে তারা সব গুমরার দল, সব পথভ্রষ্টের দল, সব অভিশপ্ত পথে চলতেছে। হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহিকে লোকেরা চিনে নাই, এই মানুষ আলেম ছিলেন, উস্তাদদের সামনে, ওলামায় দিনের সামনে নিজেকে মিটাই দিছিলেন। হ্যাঁ, এত বড় মানুষ, তার বাপদাদারা পর্যন্ত বড় বড় আলেম বুজুর্গ আল্লাহ ওয়ালা, কিন্তু এই মানুষটা আল্লাহর দিনের জন্য পাগলের মতো ঘুরতেন। নিজে আল্লাহ ওয়ালা, ফেরেশতা চরিত্রের মানুষ মিয়া, নিজে ফেরেশতা চরিত্রের মানুষ, এসা মানুষ ছিলেন তিনি। এত বড় মানুষ যাকে, যার নাম শুনলে সব বড়রা পর্যন্ত তাকে সম্মান করতেন, যে ভাই অনেক বড় মানুষের সন্তান, অনেক বড় মানুষের সন্তান, অনেক বড় রকমের তার পরিচয়। কথা বুঝতেছেন আপনারা? একদিকে তিনি আকাবের উম্মত থেকে এলম অর্জন করছেন মাদ্রাসায় গিয়া, এখন লোকেরা একদল লোক বলতে শুরু করছে যে মসজিদের বাইরে যত জায়গাতে দিন শেখানো হয় ওটা দিন না, ওটা দিন না, ওটা হলো দুনিয়া। আরে ইন্না লিল্লাহ, বাবা এগুলো তুমি কোত্থেকে বলো? কোন কিতাব লিখছে এই কথা? কোন বুখারিতে এই কথা লেখা আছে? কোরআনে কারিমের কোন আয়াতে এই কথা লেখা আছে? আকাবের উম্মতের কোন ব্যাখ্যার মধ্যে এই কথা তুমি লেখা আছে? এগুলো ইবলিসের পক্ষ থেকে তোমার মুখ দিয়ে বের হইতেছে। সমস্ত ওলামায়ে দ্বীন, মুহাদ্দিসিন, ফোকাহা, মুজতাহিদিন আকাবের উম্মতের বিরুদ্ধে যে কথা কারো মুখ থেকে দ্বীনের নামে বের হবে সেটা শয়তানের ধোকা, সেটা ইবলিসের ধোকা, সেটা ইবলিসের মন্ত্র। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি দারুল দেওবন্দে পড়াশোনা করছেন, শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ সাহারানপুর মাদ্রাসায় লেখাপড়া করছেন, নাকি মসজিদের মধ্যে লেখাপড়া করছেন? কথা বলেন না কেন আপনারা? এলমে দ্বীন শিক্ষা করছেন কোথায়? মসজিদে বসা নাকি মাদ্রাসায় বসা? ইমাম রব্বানি মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলী, হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানুতবী রহমতুল্লাহ আলী, হুজ্জতুল ইসলাম ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলী, কোথায় পড়াশোনা করছেন? মসজিদের মধ্যে নাকি মাদ্রাসার মধ্যে? সব মাদ্রাসা দুনিয়া ছিল, আর ওখানের উস্তাদরা ওলামায়ে দ্বীন, নায়েবে রসুল সব দুনিয়াদার ছিলেন, আর এরা দুনিয়াদারই শিখছে সবকিছু। হ্যাঁ, মসজিদের ভিতরে দিনের কাজ করলে সেটা দিনের কাজ, বাইরে দিনের কাজ করলে সেটা দিনের কাজ হয় না। এক লোক মসজিদের ভিতরে যদি মদ খায় সেটা গুনাহ, আর সে যদি বাসায় গিয়ে খায় এটা গুনাহ হবে না। কি কথা বুঝেন না ভাইয়েরা? হ্যাঁ, কোরআন শরীফ তেলাওয়াত করলে, তাহাজ্জুদের নামাজ ঘরের মধ্যে পড়লে ওতে কোনো স্বভাব হবে না, হ্যাঁ না? যদি তাফসির করো ঘরের মধ্যে করো, মসজিদের মধ্যে করো, কিন্তু ঘরের মধ্যে তাফসির করলা সেটা থেকে কোনো ফায়দা নাই, ওটা দিনের কাজ না। কি বুঝ, কি কথা! মস্তিষ্ক প্রসূত কথা বলতে মানুষ যখন অভ্যস্ত হয় এটা দলিল সে নফসের গোলাম, এটা দলিল সে শয়তানের পক্ষ থেকে কথা বলতে অভ্যস্ত হয়ে গেছে। কি কথা বুঝেন না? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাইরুদিল্লাহু বিহি খায়রান ইফাকহু ফিদ্দীন, আল্লাহ পাক যার শ্রেষ্ঠ কল্যাণ ও কামিয়াবি চান, আল্লাহ পাক দিনের গভীর বুঝ তাকে দান করেন। ওয়াইলহিমহু রুশদা, এবং আল্লাহ পাক তার অন্তরে আসমান থেকে এলেমের কথা ঢালতে থাকেন, ঢালতে থাকেন, ঢালতেই থাকেন সারা জীবন। কথা বুঝেন নাই? কিন্তু এই হাদিসে পাক বুঝার জন্য দরকার আরেক হাদিসের উপর নজর করা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল বারাকাতু মা আকাবিরকুম, আল খায়রু মা আকাবিরকুম, দ্বীনের উপরে চলার যত কল্যাণ, ভালাই, বরকত এবং সুফল, এটা পাওয়ার একমাত্র রাস্তা আকাবির উম্মতের রাস্তা। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, এজন্য হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত মাওলানা ইলিয়াস কি মানুষ, এই আজব এক মানুষ ছিলেন। আরে হেদায়েতের সব মণিমুক্তা হাত তুলে দিয়ে গেছেন, কিন্তু উম্মতের লোকেরা যারা হযরতের এই কাজের সঙ্গে জুড়ে তারা খেদমত করতেছে, এদের অধিকাংশই এরকম যে এরা ওগুলোর কোনো কদর করে না। এই মহান আলেমি দিন, এই মহান নায়েব রসুল, মহান আল্লাহওয়ালার ওই দামি মণিমুক্তার কদর না করে নিজেদের কঙ্কর পাথর এগুলোকে দামি মণিমুক্তা রূপে পেশ করতে শুরু করছে। উনি যে মণিমুক্তা পেশ করে গেছেন চন্দ্র সূর্যকে হার মানার মতো নূরওয়ালা। হ্যাঁ, আর সেগুলোকে বাদ দিয়ে কি সব তোমরা পেশ করতেছো এখন? আর যেগুলোকে মনে করো যে এগুলো বড় দৌলত, এগুলো বড় দৌলত, এগুলো তো জাহান্নামের সামান তোমরা পেশ করতেছো এখন, গুমরাহের সামান পেশ করতেছো, অন্ধকারে আচ্ছন্ন জিনিসপত্র পেশ করতেছো। হ্যাঁ, কি বলবো এই মানুষটার কথা? ওহো, এক এক দিক হঠাৎ মনে পড়ে, আজিব যে কোনটা বলতে গেছিলাম ফের আরেকটা মনে পড়ছে। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলছেন, ইন্তেকালের পূর্বে অসুস্থ তিনি দীর্ঘদিন, প্রচন্ড ভিড় আল্লাহর বান্দাদের এক নজরে আল্লাহ আলাকে দেখার জন্য, কিন্তু খাদেমরা ঢুকতে দেয় না, হযরতের কষ্ট হয় জন্য খাদেমরা ঢুকতে দেয় না। বড় বড় উলামা আসেন দেখা করার জন্য, কাউকে ঢুকতে দেওয়া হয় না। বিরাট বড় শেখ হাদিস, বিরাট বড় মুফতি সাহেব আসছেন, না হযরতের সঙ্গে দেখা করার মতো কোনো সুযোগ নেই। তাহলে মাওলানা ইলিয়াস রহমুল্লাহর মাকাম কত বড় যে এত বড় আয়েশাও একটু দেখা করার সুযোগ পাইতেছেন না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, সেই কাতারের মধ্যে দাঁড়ায় গেলেন এই পৃথিবীর বিখ্যাত এত বড় আলেমে দিন হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি এই প্রচন্ড ভিড়ের মধ্যে দাঁড়ায় আছেন, এই আল্লাহ ওয়ালার সঙ্গে এক নজর একটু দেখা করতাম, এক নজর তাকে দেখতাম, আহা সুবহানাল্লাহ তাআলা বিহামদি। শুনতেছেন আমার ভাইরা? হ্যাঁ, তো খাদেমরা সবাই বলতেছে যে না, হযরতের সঙ্গে দেখা করতে দেওয়া যাবে না, খুব কষ্ট, খুবই অসুস্থ, উনি দেখা করার মতো অবস্থা নাই। কয়েকজনে তখন বলতেছিল সাথীদের মধ্যে, ভাই তোমরা কারে রাস্তা দিতেছ না, ইনি তো হযরত মুফতি শফি সাহেব। হ্যাঁ, লক্ষ লক্ষ উলামায়ে দ্বীন যাকে মাথার উপরে রাখেন, মাথার তাজ মনে করেন, সেই মানুষটা, তাকে ঢুকতে দাও তোমরা, ওরা জানে না শুনে না ভালোভাবে, ছেলে পেলের দল, ওরা ঢুকতে দিচ্ছিল না। অবশেষে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি নিরুপায় হয়ে চলে যেতেছিলেন, এর মধ্যে খাস কয়েকজন দৌড়ে গিয়ে হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহিকে বলছেন, হজরতজি মুফতি শফি সাহেব আসছেন আপনার সঙ্গে দেখা করতে, কিন্তু সাথীরা ঢুকতে দেয় না, তিনি চলে যেতেছেন। আর মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলেন, আরে কি করতেছে রে, জলদি করো, ওনাকে ডেকে নিয়ে আসো। তো ওলিরা ওলি মিশন আসাদ, এক আলেম দিন এক আলেম দিনের কদর বুঝে, এক ওলি এক ওলির কদর বুঝে, হ্যাঁ, নিয়ে আসছে। হজরত মাওলানা ইলিয়াস মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, হজরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি কান্দতেছিলেন, ফুফায় ফুফায় কান্দতেছিলেন, 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 অস্বাভাবিক কান্দতেছিলেন, কান্না বন্ধ হচ্ছে না, অস্বাভাবিক কান্না। একটা হলো চুপচাপ বসে আছেন তো, শুয়ে আছেন, চোখের পানি গড়াইতেছে, কান্দতেছেন তো থামতেছে, এইরকম তো এইরকম না, একদম অস্বাভাবিক মাত্রায় কান্দতেছেন, যে ব্যাপারটা অনেক বেশি রহস্য ঘন মনে হয়। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন, হযরতজি আপনি এরকম কান্দতেছেন কি হলো? আপনার প্রতি সকলে নেক ধারণা রাখে, আল্লাহ পাক আপনাকে এলিমের দৌলত দান করছেন, আল্লাহ পাক আপনাকে বহুত বড় মকাম দান করছেন, উম্মতের ওলামা ওলামাদের নিকটে আপনি মকবুল, আউলিয়াদের নিকটে আপনি মকবুল, এই সব আলামত যে আল্লাহ তাআলা আপনাকে অনেক বড় বানাইছেন, অনেক উর্দে উঠাইছেন, হ্যাঁ না, সব মানুষ আপনার প্রতি নেক ধারণা রাখে, জীবনের শেষ মুহূর্তে আপনি অস্বাভাবিক কান্দতেছেন, এটা আমি বুঝতে পারতেছি না। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন, মুফতি শফি সাহেব আমি কান্দতেছি কি জন্য সেটা আপনি জানেন না, আমি যে একটা দ্বীনের জামাত বানাইলাম, আমার উদ্দেশ্য ছিল তারা নিজেরা দ্বীন শিখবে, দ্বীন ওয়ালা হবে আর লোকদের কাছে দ্বীনের কথা পৌঁছাবে, কিন্তু আমার বাতলানো ছয় উসুলের মধ্যে সীমাবদ্ধ থাকা, এর বাইরে যেন তারা না যায়, এই ছয় উসুলের মধ্যে সীমাবদ্ধ থাকা, তারা দিনের কাজ করবে, দিনের কথা লোকদের কাছে বলবে, এর বাইরে গেলে এক্সিডেন্ট করবে। আমি এদেরকে তাকিদ করতে থাকছি সারা জীবন যে তোমরা আলেমদেরকে মাথার উপরে রাখবে, আলেমদের নিয়ন্ত্রণের মধ্যে চলবে, আলেমদের পরিচালক অধীন থাকবে, আলেমদের তত্ত্বাবধানে থাকবে। কিন্তু বর্তমান সময়ে কাজ আগে বাড়ছে, আমার ভীষণ ভয় লাগে এরা আলেমদেরকে বাদ দিয়েই আগে বাড়ে কিনা, আলেমদের নিয়ন্ত্রণ ছিন্ন করে ফেলে কিনা, আমার ভয় লাগতেছে। যদি এরা আলেমদের নিয়ন্ত্রণ ছিন্ন করে মুস্তাকিল হয়ে যায়, আলাদা হয়ে যায়, নিঃসন্দেহে এরা গুমরাহ হয়ে যাবে, আর তখন এই গুমরাহদের গুমরাহির দায়িত্ব আমার কাঁধে আসবে, কাল কিয়ামতে আল্লাহ পাক আমাকে ধরবেন, আমার কি উপায় হবে, আমি সেজন্য কাঁদতেছি, যেটাকে ইস্তিদরাজ বলে। হ্যাঁ, কোরআনের ভাষায় আল্লাহ পাক বলছেন যে ওদেরকে আমি ঢিল দেই, এটাকে কোরআনের ভাষায় ইস্তিদরাজ বলে। মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেছিলেন, আমার ভয় লাগতেছে যে আমি ইস্তিদরাজের মধ্যে পড়ে গেলাম কিনা, আল্লাহ আমাকে ঢিল দিছেন যে তুমি কাজ করো, তোমার দল বড় করে দিলাম, দেখো কি মজা। কিন্তু এর ফাঁকে হয়তো কেয়ামতে আল্লাহ পাক আমাকে ধরবেন। কি বানায় আসছে এগুলো, যারা আলেমে দিন নায়েবে রসুল, নবীর পরে সারা জাহানে যাদের মর্যাদা সকলের ঊর্ধ্বে, এবং নবীর এলমের দৌলত, নবীর তালিম তরবিয়তের দৌলত, পুরা দিনের দৌলত, যে ওলামায় দিন থেকে নিতে হবে, তাদেরকে এরা বাদ দিয়ে দিবে, তাদের নিয়ন্ত্রণ ছিন্ন করে ফেলবে, তো আমার কি উপায় হবে? আমার তো সেই ভয় লাগতেছে, সেই রকম আলামত আমার চোখে ভাসতেছে। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি তখন সান্ত্বনা দিয়ে বললেন, হযরত সারা দুনিয়া জানে, ওলামায়ে দ্বীন জানেন, আপনি তিলে তিলে তাদেরকে সহি উসুলের উপরে রাখার জন্য চেষ্টা করছেন, সহি তরবিয়ত আপনি করছেন, এজন্য এর দায় দায়িত্ব আপনার উপরে নাই। আপনার পরে যদি এরা গুমরাহির পথে ছুটে যায়, সেজন্য ওরাই দায়ী হবে, আপনি পশ্চিম কালে ইনশাল্লাহ দায়ী হবেন না। আর ইস্তিদরাজ, তার মধ্যে আল্লাহ যাকে ঢিল দেন, সে ঢিল দেওয়ার বিষয়টার টেনশন আর চিন্তার ভয় তার মধ্যে আসে না, আপনার মধ্যে তো সেই ভয়ও আছে, এটা আলামত যে আপনার মধ্যে আল্লাহ পাক কামিল ঈমান দান করছেন, যে ভয় আপনি থরথর কাঁপতেছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তো যে কথা আমি একটু আগে বলতে গিয়া ফিরে এদিকে চলে আসছি, দেখো এটাও আল্লাহ পাকের করম মেহরবানি যে স্মরণ হয়ে গেছে, যেটা এখন বললাম, যে কথা ওই সময় বলতেছিলাম সেটা আমি টোটাল ভুলে গেছিলাম, এখন আবার সেটাও মনে পড়ছে। হ্যাঁ, সেটা হলো যে নিজে এত বড় হওয়া সত্ত্বেও যে শেখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রহমুল্লাহর মতো মানুষ, তার ভাতিজা, ভাইয়ের বেটা মাওলানা ইয়াহিয়া সাহেব রহমুল্লাহর ছেলে, জাকারিয়া তুমি আমার একখান কিতাব লিখে দাও, যে মুসলমান ভাইরা আসে তাদেরকে এটা শোনাবো। তো অনেক বই লেখা পরে লেখাইছেন, যেটা ফাজায়েলে আমাল, যেহেতু মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই জামিউ শরীয়ত তরিকত আলেমে দ্বীন ছিলেন, মুহাদ্দিস ছিলেন, বড় মাপের আলেমে দ্বীন ছিলেন, তিনি এমন এক কিতাব লিখছেন যেটা পড়লে উম্মত অল্পের মধ্যে সহি রাস্তার সন্ধান পাবে, যেটা পড়লে উম্মত, যেটার উপর চললে উম্মত অল্পের মধ্যে সিরাতুল মুস্তাকিমের হেদায়েত পাবে। কিন্তু একদল লোক সেটাকেও বাদ দিয়ে দিছে, যে এটা বড় ঝামেলা, এটার মধ্যে ঝামেলা হয়ে গেছে। মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ লেখাইছেন, তিনি দেখে কবুল করলেন, পছন্দ করলেন, স্বীকৃতি দিলেন, এটাকে এটার সনদ দিয়ে দিলেন। মাওলানা জাকারিয়া সাহেব রহমুল্লাহর মতো মানুষ লিখছেন, হযরত মাওলানা খলিল আহমদ সাহারানপুর রহমুল্লাহর মতো মানুষের হাতে যে মানুষটা গড়া, তার কিতাব এখন অচল, তার কিতাব পড়লে হেদায়তের আলো পাওয়া যাবে না। কি সমজ আর কি বুঝ, শুনতেছেন প্রিয় বন্ধুরা। যাই হোক, হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি তিনি এই ছুটাছুটি করতেন, পাগলের মতো ছুটাছুটি করতেন, হ্যাঁ, বেচাইন বেকারার ছটফট করতে থাকতেন যে কিভাবে এই মানুষগুলো দিন পাওয়া যাবে। একদমই মানে হযরতের হালত শুনলে, আখলাক দেখলে যে মনে হয় যে যদি নবুয়তের দরজা খোলা থাকতো, মনে হয় যে আল্লাহ পাক তাকে নবুয়ত দিয়ে দিতেন। নবুয়তের দরজা তো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খোলা নেই, আর না হলে যারা নবী হইতেন তাদের মধ্যে মনে হয় উনিও একজন হইতেন, এসা দরদ ভরা মানুষ ছিলেন তিনি। কিন্তু তার জীবনের মহান বৈশিষ্ট্য ছিল, নিজের বুঝের উপর তার ভরসা ছিল না, নিজের এলমের উপর ভরসা ছিল না, যে কোনো বিষয়ে বড় আকাবের দিনের কাছে তিনি দৌড়ে দেন। মাওলানা খলিল আহমদ সাহারানপুর রহমতুল্লাহ আলাইহির সামনে গিয়া আদবের সাথে বসে যেতেন, এই মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি। ইমাম রব্বানী মাওলানা রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহির সোহবতে তিনি চিল্লা লাগাইছেন, হ্যাঁ, এমনি কি এই মানুষ এইভাবে তৈরি হয়েছেন? শুনতেছেন প্রিয় বন্ধুরা, আকাবের উম্মতের সামনে নিজেকে মিটাইছেন, নিজের এলেমের উপর নজর থাকে নাই, নিজের আমলের উপর নজর থাকে নাই, আকাবের উম্মতের সামনে নিজেকে মিটাই দিয়ে থাকছেন। এই মাওলানা আব্দুল কাদের রায় পুর রহমতুল্লাহ কাছে দৌড়েতেছেন, হাকিম উম্মত মাওলানা থানবী রহমুল্লাহর কাছে দৌড়েতেছেন, ওদিকে গিয়া মাওলানা খলিল আহমদ সাহারানপুরের কাছে পড়ে থাকতেছেন, ওদিকে মাওলানা রশিদ আহমদ গঙ্গী রহমুল্লাহর কাছে পড়ে থাকতেছেন। এই আকাবের দিনের নিকট থেকে দিনের বুঝ তিনি অর্জন করছেন, আকাবের দিনের নিকট থেকে তিনি দিনের তরবিয়ত অর্জন করছেন, তো আল্লাহ পাক তাকে এতটা কবুল করছেন, বিশ্বময় তার দ্বারা এত বড় কাজ আল্লাহ তাআলা নিছেন। জো হোতা হ্যায় বাপা সে খাতিরে দিওয়ানা হোতা হ্যায় কবি আলম গুলিস্তান কবি ভীরানা হোতা হ্যায়, বিশ্বময় এই নূরের বাগান যে তৈরি হয়েছে এক আল্লাহওয়ালার আহ জারির বরকতে, তার কোরবানির বরকতে। কিন্তু সেই কোরবানিওয়ালা এই কোরবানির বুঝ সমজ আর নূর অর্জন করছেন আহলুল্লাহর সোহবত থেকে। আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইকে আমরা দেখতাম যে আমাদের মাদ্রাসায়, আমি তখন লালবাগে পড়াশোনা করি, তো লালবাগে উনি আসছেন দাওরা হাদিসের সবকে, হুজুররা লালবাগের এমন কোন নিয়ম ছিল না যে মানে সবক বাদ দিয়ে কোন হুজুরের বয়ান শুনবে ছাত্ররা, কি কথা বুঝেন নাই, কিন্তু দুই তিন ব্যক্তির ব্যাপারে আমি এর ব্যতিক্রম দেখলাম লালবাগে। ওখানে লেখাপড়ার এত ব্যস্ততা, এর সামনে কারো ওয়াজ নসিহত, যত বড় হুজুর আসছেন তার খেদমত মহব্বত আপ্যায়ন সব ঠিক আছে, কিন্তু ছাত্রদের পড়াশোনা বাদ দিয়ে ওয়াজের ইন্তজাম এগুলো হইতো না। কিন্তু কয়েকটা ব্যক্তির ব্যাপারে ব্যতিক্রম দেখলাম, একজন হাকিমুল ইসলাম মাওলানা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি আসলে বস পুরা মাদ্রাসা ছুটি, চলো এখন আগে হজরতের বয়ান শুনবা, কি কথা বুঝেন নাই। দ্বিতীয় নম্বরে দেখলাম মুহিউদ্দিনা মাওলানা সাহেব রলক সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমার শেখ আরেফবিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি, আরেক মানুষ দেখলাম হজরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি, বাংলাদেশের যিনি আমির ছিলেন, কেসা মানুষ, আমির বললে দিল নূরে ভরে যায়, ওনার কথা স্মরণ হলো অন্তরে নূর অনুভব হয়। হাকিমুল উম্মত থানবী লিখছেন, যিনি আল্লাহওয়ালা তার কথা অনিচ্ছাতেও মনে পড়লে সঙ্গে সঙ্গে তোমার অন্তরে নূর পয়দা হবে। হযরত থানবী বলছেন যে উনকা দেখ লেনা ভি কাফি হো জাতা হয়, খাটি আল্লাহ আল্লাহওয়ালাদেরকে এক নজর দেখলেও মানুষের হেদায়তের রাস্তা পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়, এত নূর আল্লাহ পাক ওই এক নজরে তাকে দিয়ে দেন। আজিম মামলা, কি বলবো বলেন, হ্যাঁ দারুন দেওবন্দে ছত্তা মসজিদ, মসজিদের ছত্তা, এর মধ্যে বসে আছেন মাওলানা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। হঠাৎ এক সাধারণ বৃদ্ধ মুসলমান বুড়া মানুষ, উনি মসজিদের গেট দিয়ে ভিতরে ঢুকছেন, মাওলানা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি আকাবেরে উলামায় দ্বীনের যিনি উস্তাদ, হাকিমুল উম্মত মাওলানা থানবীর উস্তাদ, মাওলানা থানবীর একদম বেশি খাস উস্তাদ মাওলানা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমুল্লাহর খলিফা এ মাওলানা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, তিনি বললেন যে ভাই এই লোকটাকে ডেকে নিয়ে আসো, যে বুড়া মানুষ ঢুকছে মসজিদে তাকে ডেকে নিয়ে আসো। এতটা উচ্চ স্তরের আরেফ ছিলেন, ওলি ছিলেন মাওলানা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, এত বড় মুহাদ্দিস, এত বড় ফকিহ, একবার ফতোয়া লিখছেন, অনেকক্ষণ বসে আছেন, দস্তখত করবেন নিজের নাম, কোনোভাবেই নিজের নাম মনে পড়েনি, মনে আসেই না, অনেক সময় হয়ে গেছে নামই মনে পড়তেছে না। পরে বলছেন যে ভাই আমার নাম কি, তো লোকজন বলছে আপনার নাম ইয়াকুব, তখন তিনি দস্তখত করছেন, আল্লাহ পাকের ইয়াদ আল্লাহর ধ্যানে হৃদয় মোহন এত বেশি ডুবে থাকত নিজের নামের প্রতি খেয়াল করা পর্যন্ত সম্ভব হইতে ছিল না, নামই ভুলে গেছেন নিজের, আল্লাহ আল্লাহ কি শান ছিল এই সকল আকাবির দিনের। শুনতেছেন প্রিয় বন্ধুরা, সুবহান আল্লাহ তাআলা বিহামদি, শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাইহি তখন জমিদারি ছিল, তিনি তখন ভারতে, পরে তিনি শেষ জীবনে পাকিস্তান চলে গেছিলেন, তো ওনার বড় জমিদারি ছিল, জমিদারির কাগজপত্র এগুলো সব সামনে দেওয়া হয়েছে ফাইলে, অফিসাররা পেশ করছে, হজরত দস্তখত করবেন, তো অফিসারকে জিজ্ঞেস করলেন যে ওনার অধীনস্থ কর্মচারীকে জিজ্ঞেস করলেন, এই আমার নাম কি, সে হাসতেছিল, হজরত এক ধমক দিয়া বললেন যে হ্যাঁ আমি নাম জিজ্ঞেস করি, তুমি হাসো কেন, নাম বলো না কেন, পরে বলছে আপনার নাম আব্দুল গনি, তো ফের তিনি দস্তখত করছেন। আমার শায়খ রহমতুল্লাহ আলী মন্তব্য করে বলেন যে আল্লাহ পাকের মহব্বতের এতটা নেশা যে নিজের নাম পর্যন্ত ভুলে গেছেন। মাওলানা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলী বললেন এই বুড়া মানুষটা যে মসজিদে ঢুকলেন এ উনারে একটু ডাকো, ওইদিকে আমার কাছে ডাকো, কাছে ডাকলে তখন বললেন যে বড় মিয়া, হ্যাঁ উর্দুতে বুড়া মানুষদেরকে বড়ে মিয়া বলে, বড়ে মিয়া, আহ কত সুন্দরভাবে তারা সম্বোধন করে, হে বড় মিয়া, হ্যাঁ না বড় মিয়া, যে আপনি কি এরকম খাস আমল করেন, উনি তো এই আলেমে দিনকে ভীষণ শ্রদ্ধা করেন, কারণ হাফিজ জহুরুল যদি মহল্লার এক রিক্সাওয়ালা নামাজি ভাইকে ডাক দিয়ে এনে বলেন যে বসো তুমি আমার পাশে, আচ্ছা তুমি খাস কি আমল করো আমার একটু বলো, রিক্সাওয়ালা ওটা কিরম ভয় পাবে, কি পেরেশানিতে পড়বে, আমি আমি চালাই রিক্সা, কোন রকম নামাজটা পড়ি তা আমার নামাজ হয় কিনা তাও আমি জানি না, আর হুজুর আমার বলে তোমার কি খাস আমল আছে আমার বলো, কি বলবে সেই লোক, তো মনে ইয়াকুব নানো তুমি কথা ওই লোক এতভাবে পেরেশান হয়েছে যে ভাই কিছুই উত্তর দিতে পারতেছে না, বল হুজুর কি বলেন আমার কি খাস আমল, আমি আসি আপনাদের সঙ্গে আল্লাহ পাক নামাজটা পড়ার আমাকে তৌফিক দেন, হা মিয়া নিজেকে এইভাবেই মিটাইতে হয়। সাধারণ মুসলমান হয় না, সাধারণ মুসলমান খালি নামাজ পড়ে, কোন মাদ্রাসায় পড়তে যায়নি, কোন ওয়াজ ওয়াজ দসিয়তে যায়নি, কোন এরকম প্রচলিত দাওয়া তার গাছতেও যায়নি, কিন্তু তার ইমান দেখো কেসা, শুনতেছে প্রিয় বন্ধুরা কি আজব মামলা, লোকেরা মনে করে যে প্রচলিত সিস্টেম যেটা এই সিস্টেমে দাওয়াত তাবলিগ করা এটাকে ফরজ মনে করে ওয়াজিব মনে করে, আর এটা তো মনে ইলিয়াস রহমতুল্লাহ আলীর অন্তরে আল্লাহ পাক ঢালছেন, এবং এটা এমন একটা প্রোগ্রাম যেটা ফরজ তো না ওয়াজিব তো না, নিঃসন্দেহে উম্মতের জন্য বিরাট উপকারী, সারা বিশ্বে বেসুমার দিনের কাজ হয়েছে এই খেদমতের দ্বারা, এটাকে ফরজ বলার দরকার কি, এটাকে ওয়াজিব বলার দরকার কি, এই পদ্ধতিকে তুমি যদি ফরজ বলো, তিন দিনের জন্য বের হওয়া, গাছের জন্য বের হওয়া, এক চিল্লায় বের হওয়া, তিন চিল্লায় বের হওয়া, সালের জন্য বের হওয়া, ইনাদের পদ্ধতিতেই দিনের দাওয়াত দেওয়া, তার মানে সারা বিশ্বের উলামায় দিন যারা এই কাজের সঙ্গে যুক্ত না তারা কি দাওয়াতের মধ্যে নাই, এই তারা কি সকলে দাওয়াতের ফরজ তরককারী, হ্যাঁ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তো একদিনের জন্য বের হন নাই, কি কথা বুঝেন নাই, চিল্লার সাল তো দূরের কথা একদিনের জন্য বের হন নাই, তো তিনি কি আল্লাহর দিনের দাওয়াত তরককারী, তিনি ফরজ তরককারী, ইমাম বুখারী রহমুল্লাহ কয়দিন বের হয়েছিলেন, ইমাম মালিক রহমুল্লাহ তো সারা জীবন মসজিদে নববী থেকেই বের হইতেন না, ওইখানেই থাকতেন মদিনা শরীফে থাকতেন মসজিদে নববীতে আর নিজের বাড়িতে, কি কথা বুঝেন নাই, তো এবং আরো স্পষ্ট বিষয় হল যে মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলীকে আল্লাহ পাক যে জিনিস দান করছেন এইটা তো এই তাকরিবান প্রায় একশো বছর আগের ঘটনা, এর আগে ইমাম শাহরুল্লাহ মুহাদ্দিস দেহলভী, ইমাম শাহ আব্দুল আজিজ দেহলভী, হ্যাঁ মুজাদ্দিদ আল ফিসানি রহমাহুল্লাহ তাআলা তারা দুনিয়ার থেকে চলে গেছেন, এই পদ্ধতিতে তারা দাওয়াত তো দেন নাই, তো তারা কি দিনের দায়ী ছিলেন না, মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলী তো এক চিল্লাও লাগান নাই, তিনি অথচ তার নাম লেখা হয় আর দায়াতুল কবির, শ্রেষ্ঠ দিনের দাওয়াতদাতা, কি কথা বুঝেন নাই, এমনকি মসজিদে যে মুয়াজ্জিন আজান দেয় আল্লাহর নবীর ভাষায় সেটাও বড় দাওয়াত এবং কামিল দাওয়াত, কারণ আল্লাহুম্মা রব্বাহাজি দাওয়াতি তাম্মা, হে আল্লাহ হ্যাঁ না রব্বাহাজি দাওয়াতি তাম্মা, এই কামিল দাওয়াতের যিনি রব, কি ভাষা নবীর ভাষার ওজন কি, যে ওজন বরদাস্ত করা মুশকিল, হে হে আল্লাহ আপনি কামিল দাওয়াতের রব, তো আজানকে কামিল দাওয়াত বলছেন, তো ওলামায়ে দ্বীন যে কোরআন সুন্নার আলোকে দুনিয়াব্যাপী ঘুরতে থাকেন আর বলতে থাকেন বুঝাইতে থাকেন, তাহলে সেটা কত বড় কামিল দাওয়াত, শুনতেছেন প্রিয় বন্ধুরা, যে আজানকে আল্লাহর নবী কামিল দাওয়াত বলছেন, আজান দাওয়াত এক কথায় এরা বলে বেড়া বলতে থাকে, বুঝ নাই কিন্তু বলতে থাকে, বুঝা বললে ভালো ছিল, বলে যে দাওয়াত উম্মুল আমাল, কথা তো বেঠিক না, দাওয়াত উম্মুল আমাল, যে দাওয়াতের দ্বারা সমস্ত আমল জিন্দা হয়, কিন্তু দাওয়াত কাকে বলে সেটা তো বুঝো, কোরআন সুন্নার কথা বলা দাওয়াত, তেইশ পারা কোরআনের যে কোনো জায়গা থেকে বলবে সেটা দিনের দাওয়াত, আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের হাজার হাদাস হাদিস ভান্ডারের যেখান থেকে বলবে সেটা আল্লাহর দিনের দাওয়াত, নামাজের কথা বললে সেটা দিনের দাওয়াত, ওয়াজের কথা বললে সেটা দিনের দাওয়াত, পর্দার কথা বললে সেটা দিনের দাওয়াত, সুদ ত্যাগের কথা বললে সেটা দিনের দাওয়াত, ঘুষ ত্যাগের কথা বললে সেটা দিনের দাওয়াত, গুনাহ ত্যাগের কথা বললে সেটা দিনের দাওয়াত, আল্লাহর মহব্বতের কথা বললে সেটা দিনের দাওয়াত, সুন্নতের কথা বললে সেটা দিনের দাওয়াত, নিজের ঘরের লোকদেরকে বললে সেটা দিনের দাওয়াত, রাস্তার লোকদেরকে বললে সেটা দিনের দাওয়াত, দশজনকে ডাইকে এসে মসজিদে নিয়ে বসলে সেটা দিনের দাওয়াত, আবার যারা লক্ষ লক্ষ মানুষের মধ্যে ওলামায়ে দীন কথা বলেন সেটাও দিনের দাওয়াত, এখন এই কথার থেকে আবার সঙ্গে এটাকে রেজাল্ট আউট করা, যেহেতু এটা দাওয়াত সমস্ত আমলের মা, অতএব এটা দোস্ত নামাজ এটা মকসুদ না, রোজা মকসুদ না, হ্যাঁ যে হজ জাকাত মকসুদ না, ইবাদত মকসুদ না, মকসুদ তো দাওয়াত। এই কথা কোন আয়াতে পাইছো? এই কথা কোন হাদিসে পাইছো? এটা সম্পূর্ণ ঝুট কথা, সম্পূর্ণ ঝুট কথা, সম্পূর্ণ ঝুট কথা, সম্পূর্ণ অবাস্তব কথা, সম্পূর্ণ ভিত্তিহীন কথা। যে যেমন এখানে বলা হাদিসের দ্বারা প্রমাণিত যে নামাজকে আজানকে বলছেন রসুল সাল্লাহ ইসলাম দাওয়াত এবং কমপ্লিট দাওয়াত, আর দাওয়াত উত্তামা মানে কমপ্লিট দাওয়াত। তো এখন তো আজান হলো দাওয়াত, এরপরে পড়তে আসবে নামাজ। এখন আজান বড় না নামাজ বড়? বড় হয় আজান বড় না নামাজ বড়? আল্লাহর নবী রসুলগণ দাওয়াত দিচ্ছেন, দাওয়াত বড় এজন্য না, দাওয়াত বড় না ইমান বড়, দাওয়াত বড় না ইবাদত বড়, দাওয়াত বড় না নামাজ বড়, দাওয়াত বড় না সেজদা বড়, দাওয়াত বড় না হজ বড়। শুনতেছো প্রিয় বন্ধুরা? কারণ কোরআনে আল্লাহ পাক বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হে জিন ইনসান তোমাদেরকে সৃষ্টি করছি আমি আমি আল্লাহর ইবাদতের জন্য। বুঝা গেল তাখলিকে কায়নাত সমস্ত বিশ্বের এবং সমস্ত মানুষ এবং জিনজাতির সৃষ্টির প্রধান উদ্দেশ্যই হল আল্লাহ পাকের ইবাদত। আর তুমি এই প্রকাশ্যে বলে গেলা বিশাল মাজমানিয়া আমাদের সামনে, আমিও সেখানে উপস্থিত ছিলাম দোস্ত, যে নামাজ তো মকসুদ না, হ্যাঁ রোজা তো মকসুদ না, হর জাকাত তো মকসুদ না, দা মকসুদ হলো দাওয়াত। আমি হতবাক, এক সময় আমি এদের সঙ্গে বসতাম, কিন্তু যখন দেখলাম মারাত্মক মারাত্মক উল্টা কথা বলে, তো তখনই সেটাকে সংশোধন করা দরকার। আর এদের সংশোধন করতে বলে এরা সব আমাদের তাবলিগ বিরোধী। আরে ভাই তুমি ভুল কথা বলছো, সেটা সংশোধন করা তো ওয়াজিব, কিন্তু সেটা বলতে গেলেই ওরা মনে করে তাবলিগ বিরোধী এবং ভীষণ অপপ্রচার করে, সারা দেশ দুনিয়া ব্যাপী প্রচার করতে থাকে এই লোক তাবলিগের বিরুদ্ধে লাগছে, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। অথচ আল্লাহ আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যারা ঈমানওয়ালা তাদের দায়িত্ব যে তারা ভালো কাজের কথা বলবে, ভাই ভালো কাজ করেন আপনি, আর অন্যায় কাজ দেখতে সেখানে বারণ করবে, এটা ঠিক হচ্ছে না। কি কথা বুঝেন না ভাইরা? তো এই কাজ কি ওলামায় দিন করবেন না? ওলামায় দিনের খাদেমরা করবেন না? কারো ভুল ত্রুটি দেখলে ধরায় দিবেন না? একজন সেজদা করে নাকে সেজদার মধ্যে নাক লাগায় না, তো মুফতি সাহেব দেখলে পরে আসতে ওই ভাইয়ের কাছে চুপচাপ বলে দিবেন না যে সেজদার মধ্যে নাক লাগানো ওয়াজিব? এটা বললে যে আমি তাবলিগ করি আমারে ধরায় দিল এই কথা, তাহলে মানে ইনি তাবলিগ বিরোধী। এইরকম ধারণা কিভাবে সহি তোমাদের মধ্যে? আমি এই কথা বলি না সবারই এইরকম অবস্থা, কিন্তু বিশাল এক অংশের এই অবস্থা, বিশাল এক অংশের এই অবস্থা। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আহা, হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরতজি মাওলানা এনামুল হাসান রহমতুল্লাহ আলাইহি, যে খালেস দ্বীনি উসুল আর তালিম আর তরবিয়ত করে গেছেন, এরা যদি ওইটার মধ্যে জমে থাকতো, আরে সারা দুনিয়া আজকে নূরের দরিয়া, নূরের মহাসাগরে পরিণত হয়ে যেত, সারা পৃথিবী কেউ ঠেকাইতে পারত না। কিন্তু মতলব আর নফসের গোলামির কারণে, আর আল্লাহর কসম আকাবের উম্মতকে বাদ দিয়ে নিজেদের মস্তিষ্কের কথাকে প্রাধান্য দেওয়ার কারণে, নিজেদের জজবাকে প্রাধান্য দেওয়ার কারণে আজকে এমন ক্ষতি হয়ে গেছে যেটা অপূরণীয়। যেই ক্ষতির কারণে উলামাদের মাথার উপরে আঘাত করতে এদের পরোয়া হয়নি, উলামাদেরকে রক্ত রঞ্জিত করতে এদের পরোয়া হয়নি। আমি গতকাল গেছিলাম বাহুবলে, হবিগঞ্জের বাহুবলে, ওখানে আমি 5 দিন ছিলাম। সেখানের ওলামায় ঢাকার ওলাম, ঢাকা থেকে আমি শুনে গেছি যে এই ময়দানের মধ্যে এরা যে ওলামাদেরকে ক্ষতবিক্ষত করে আসছে, তাই না, রক্তাক্ত করে আসছে, মাথা ফাটায় আসছে, হাত পা ভাঙিয়ে দিয়ে আসছে। এরপরে এরা এসে এখানে মহল্লা মহল্লা এটার নাম দিচ্ছে জঙ্গে সিফিন। আমি চুপচাপ চলে গেছি, কোন পাগলেরা এগুলি বলে ভাই, এগুলোতে কান দিও না। হবিগঞ্জে গিয়ে শুনলাম ওখানের লোকেরা মুসলমানরা আমাকে বলল এরা এখানেও বলে জঙ্গে সিফিন। তার মানে এক কথা ওদের কোন কেন্দ্র থেকে প্রচার হয়, সারা দুনিয়াতে সব জাহেলরা একত্র হয়ে একই কথা প্রচার করতে থাকে, কারণ দিনের বুঝ নেই। শুনতেছেন প্রিয় বন্ধুরা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো ওখানে বাহুবলের এক মাদ্রাসা, 70 বছর যে মাদ্রাসার বয়স, মুহতামিম বহুত আল্লাহওয়ালা, তিনি বললেন যে আফসুস যে আমার মাদ্রাসার এক ছাত্র গেছিল, কিছু ছাত্র গেছিল ওই ময়দানে, বলে একটা ছাত্রের মাথা এমন ভাবে ফাটাইয়া দিছে তার মগজ বের হয়ে গেছে। এখন সে ছেলে এতদিন হয়ে যাওয়ার পরও এখন পর্যন্ত তার চেতনা ফিরতেছে না, একটু হুশ আসে আবার হুশ শেষ হয়ে যায়, একটু হুশ আসে আবার হুশ শেষ হয়ে যায়। হ্যাঁ, এক আলেমে দিনকে 12 থেকে 14 জনে হামলা করছে, 12 থেকে 14 জনে, এবং সেই আলেমে দিনের মাথা ফাটাইয়া ফেলছে, 12টা শিলাই লাগছে। যখন মাথা ফাটাইয়া ফেলছে, আর এতগুলো মানুষের লাঠির প্রচন্ড আঘাতে জমিনের উপর পড়ে গেছে। পরে আবার তারা ধরে খাড়া করে আবার মারতে আরম্ভ করছে, কয়েকজনে মিল্লা তার পায়জামা খুলতেছে। তখন ওই আলেম চিৎকার করে বলতেছেন যে ভাই, মৃত্যুর মুহূর্তে আমার 17টা অন্তত হেফাজত থাকে, এইটুকু আমি ফরিয়াদ করি, আমার জান বাঁচানোর দরকার নেই। তখন ওদেরই এক সাথী বলল, আচ্ছা পায়জামা খুলিস না, এটা দিনের দাওয়াতের নমুনা। নবী কার কার পায়জামা খুলতে গেছিলেন? আমি আর দাওয়াত দেওয়া তো নবীদের নবীদের আমল। নবী কি এরকম আলেমদেরকে আলেমদের মাথার উপর আঘাত করে দিন জিদা করতে বলছিলেন? কোন পথে চলছ? এখনো কি তোমাদের কাছে স্পষ্ট হয় নাই যে খোদায় পাকের আযাব তোমাদের উপর নাযিল হয়েছে এবং সম্পূর্ণ শয়তানের দূষণের ভূমিকা তোমরা পালন করছো? এবং আরো কথা, যে এই ঘটনা যখন প্রচার হলো তো তখন সারা দেশব্যাপী এদের সাথীরা যারা একই মতের একই পথের একই চিন্তার, এরা মহল্লা মহল্লা উল্লাস করতেছে। قال رسول الله صلى الله عليه وسلم اذا عملت الخطيئه في الارض فمن شهدها فكرهها كان كمن غاب عنها। যে যখন জমিনের মধ্যে গুনাহের কাজ ঘটে সেখানে যারা উপস্থিত ব্যক্তিবর্গ, কিন্তু তারা যদি সেখানে উপস্থিত থাকা সত্ত্বেও এটাকে ঘৃণার নজরে দেখে তাহলে এই আমলের মধ্যে গুনার মধ্যে তারা শরীক গণ্য হবে না। কান কামান গাব আনহা, যেন তারা সেখানে উপস্থিতই ছিল না। ওমান গাব আনহা ফারাজিয়াহা কান কামান শহীদহা, যারা কোন পাপ কাজ সংগৃহীত হয়েছিল কোন দূরে দূর জায়গাতে দূরবর্তী কোন জায়গাতে সেখানে উপস্থিত ছিল না, কিন্তু সংবাদ পাওয়ার পরে তারা সেটার জন্য আনন্দিত হল, খুশি হল, মুগ্ধ হল, সমর্থন করল, ওই পাপের মধ্যে তারা লিপ্ত বলে গণ্য হবে। কারণ এই এই ময়দানের মধ্যে যারা এই রকম জুলুম অত্যাচার চালাইছে ওদের যে আজাব আর শাস্তি হবে, দূর থেকে যারা সমর্থনকারী এবং উল্লাসকারী তাদের একই আজাব একই শাস্তি হবে। এক এক ঘটনা এগুলো যখন মনে পড়ে আমার নিজের ব্যক্তিগত অবস্থা হল, একবার যখন এই যে জুলুমের একটা ঘটনা যখন চিত্র ভাসে উঠে হঠাৎ করে দীর্ঘ সময় কয়েক ঘন্টার মধ্যে স্বাভাবিক হতে পারি না। একটু আগে সে শরীরের অসুবিধা ছিল, জামিয়াতে গেছিলাম, ওখানে সমস্যা হয়েছে, খানকায় ফোন করলাম যে ভাই সে রাইস ওয়ারেস তৈরি করো, চাউলের সেলেন আইসে খাবো। তো আসলাম, দেখলাম যে আগে খাওয়া জরুরি, খাইলাম, পরে ওখানে নামাজ পড়লাম। কিন্তু তার একটু আগ মুহূর্তেই এই হবিগঞ্জের এই ছেলেটার কথা হঠাৎ মনে পড়ছে যে ওর মাথার মগজ বাইর হয়ে গেছে লাঠির আঘাতের চোটে। কি বলবো মুফতি সাহেব, সে নামাজও দাঁড়াইছি, নামাজের মধ্যখানে সে পড়তেছিলাম, আমরা কয়েকজনই পড়তেছিলাম মধ্যখানে, এখন কেরাত কিছু আর দিশা পেতেছি না, কোন আয়াত কি ছুটতেছে না ইয়াদ আছে না কি হয়েছে, এসা অবস্থা। আহা, যদি আপনার আমার সন্তানের এই অবস্থা হইত সেটাকে কিভাবে বরদাস্ত করতাম? মহিউদ্দিনা মাওলানা শাহ আবরার রহমতুল্লাহ আলাই বলতেন, মাওলানা শাহ আবরার রহমতুল্লাহ আলাই শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ হাতে গড়া এই মহামানব এবং হাকিমুল উম্মতের খলিফা, তাকে আমি এই কথা বারবার বলতে শুনছি। তিনি বলতেন, হে মাদ্রাসার ওলামা ইকরাম, তোমরা তালবিলদেরকে পড়াও, তো আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি, প্রধানমন্ত্রীর ছেলে যদি ভর্তি হয় সেখানে, তখন সে কোনো ভুল করল তার সঙ্গে কি আচরণ করবা? তাকে খারাপ ভাষায় বলবা, নিচু ভাষায় বলবা, তাকেও ডান্ডা লাগাবা? না। কেন? প্রধানমন্ত্রীর ছেলে, প্রধানমন্ত্রীর সম্মান আর মর্যাদার কারণে তার সম্মানেরও তুমি গুরুত্ব দিতে বাধ্য। হে ওলামায়ে কেরাম, তোমরা কি জানো তোমাদের কাছে যে তালবেলেমরা পড়াশোনা করে প্রধানমন্ত্রীর ছেলে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান, তারা রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান, তারা মেহমানান রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর মেহমান। তো তাদের ইজ্জত সম্মান আর মর্যাদার কতটুকু খেয়াল রাখা উচিত? তো তালবেলেমের মর্যাদা যদি এত বড় হয় তো আলেমি দ্বীনের মর্যাদা কত বড়। قال رسول الله صلى الله عليه وسلم ان سركم ان تقبل صلاتكم فليؤمكم علماؤكم فانه عبد لكم بينكم وبين ربكم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের যদি এই কথা আনন্দিত করে, এই কথা যদি তোমাদের খুশি লাগে যে নামাজ পড়লে যেন কবুল হয়ে যায়, তাহলে তোমাদের জন্য আমি রাস্তা বাতলাইয়া দিই, আলেমে দিনকে ইমাম বানায় তার পিছনে নামাজ আদায় করো, যে সঙ্গে সঙ্গে নামাজ কবুল হয়ে যাবে। ইসলামের পর ইমানের পরে সবচেয়ে বড় ইবাদত হল নামাজ। ইমানের পরে সবচেয়ে বড় ইবাদত কি? নামাজ। এদের মধ্যে এত মারাত্মক মারাত্মক ভুল ধারণা, ভুল বিষয়াদি চালু করে দেওয়া হয়েছে। উম্মতের কোন জাহেলরা এগুলো চালু করছে আল্লাহ পাক জানে। মওলানা ইলিয়াস রহমতুল্লাহ উসুল যদি কায়েম থাকতো 100 বার যে না আলেমে দিনের সিদ্ধান্ত ছাড়া কোন কথা চালু করা যাবে না, তাহলে এই সকল গলত জিনিস চালু হইত না। কি কথা বুঝেন না প্রিয় বন্ধুরা? এই গলত জিনিসগুলো কোনোভাবে চালু হতে পারত না। ইয়া আল্লাহ কি হলো, কি সর্বনাশা কথা, যে যেই মানুষটার মেহনতের বরকতে, যেই কাজের উসিলাতে, যেই মেহনতের বরকতে দুনিয়ার লাখ কোটি নাফরমান নূরের পথে আসছে, লাখ কোটি অভিশপ্ত লোক রহমতের পথে আসছে, নমরুদের মতো জিন্দগিওয়ালা আল্লাহর দিনের জন্য নিজেকে বিচাইতে আসছে, আর সেই রাস্তাটাকে এমন ভাবে তোমরা কলুষিত করে ফেললা। এরপরে আশ্চর্য হলো এদের মধ্যে কোন অনুতাপ নাই, কোন অনুতাপ নাই, এটা নিয়ে উল্লাস, এবং তারা হুঙ্কার দেয়। এরপরে এর থেকে বড় যুদ্ধ আসতেছে, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। হ্যাঁ, আল্লাহ তাআলা মদদ করেন, আল্লাহর মদদ ছাড়া আমাদের কোন রাস্তা নেই। তবে আমি এইটুকু বিশ্বাস করি, আমাদের আকাবের দিন, আমাদের উলামায় দিন, আউলিয়া উম্মতের কুরবানি, মেহনত আর চোখের পানির দ্বারা দিনই মার্কাজ সমূহ পয়দা হয়েছে, কোন শক্তি এটাকে মিটাতে পারবে না ইনশাআল্লাহ তাআলা, কোন শক্তি এটাকে মিটাতে পারবে না। বাকি কিভাবে এই কাজ চলতে থাকবে সেটা আল্লাহ পাক জানেন, আল্লাহ পাক ইন্তজাম করবেন। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির অন্তরে যখন মদিনা মুনাব্বারাতে এই কথা আসছে যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে ইশারা করা হয়েছে, ইলিয়াস তুমসে বড় কাম লিয়া জায়গা, তোমার দ্বারা কাজ নেওয়া হবে। পরে তিনি ভীষণ পরেশান, যে কাজ নিবে তো কি জিনিস এটা, আমি কেমনে কাজ করব কিচ্ছু বুঝি না। তো তিনি ভাবলেন যে আমার এই পরেশানির সমাধান কোন আল্লাহ বলার কাছে গিয়ে হবে, আমি তো হলকে সমাধান করতে পারতেছি না। এক বড় আল্লাহ বলার কাছে গিয়ে তিনি বললেন যে হযরত, আমাকে এরকম ইশারা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইলিয়াস তোমার দ্বারা কাজ নেওয়া হবে, কি কাজ করব কেমনে করব আমি তো কিচ্ছু বুঝি না। ওই বুজুর্গ তখন বললেন যে এটা নিয়ে টেনশনের কি আছে, তোমাকে বলা হয়েছে কাজ নেওয়া হবে, যিনি কাজ নিবেন তিনি জানেন কেমনে কাজ নিবেন, যিনি কাজ নিবেন তিনি জানেন কেমনে কাজ দিবেন, তোমার টেনশনের কি আছে। বললেন যে আলহামদুলিল্লাহ ইতমিনান হয়ে গেছে। কি কথা বুঝেন না, ওটা তো ভূমিকা ছিল, মাত্র স্টার্টিং পজিশন ছিল, প্রাইমারি স্টেজ ছিল, কাজ নিতে চাই, কাজ নেব, খালি একটু তাকে ইশারা করা, পরে পুরো রাস্তা তো বাকি রয়ে গেছিল। আল্লাহ পাক কাজ নেন নাই, কিভাবে কাজ নিছেন, কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমরা এটা অন্তর থেকে বিশ্বাস করি যে এই মওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলীর অন্তরে যে উসুল আল্লাহ পাক ঢালছেন কোরআন সুন্নার মোতাবেক যেটা, এবং সেই হযরতের একদম পাকা পদ্ধতির উপরে যদি এখনো খেদমত হয়, এইরকম লাখ দৌড়াদৌড়ি ছুটাদৌড়ির দরকার নাই, এর থেকে অল্প মেহনতে এর থেকে লাখ কোটি গুণ বড় আসর আল্লাহ পাক নিশ্চয়ই দান করবেন। কেন? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমরা আমার দ্বীনের সাহায্য করলে আমি তোমাদেরকে সাহায্য করব, এবং তোমার কদম তোমাদের কদমকে আমি আল্লাহ জমাইয়া দেব। বুঝা গেল, আল্লাহ পাক সহি দিনের উপর কাজ করলে আল্লাহ পাক কদমকে জমাইয়া দিবেন, আল্লাহ পাক আরো শক্তিশালী করে দিবেন, রহমত আর মদত আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। চলো ভাই, তুমি কি শুনে দিছিলাম?
ডাকতাম যদি তোমায় প্রভু ডাকার মতো ডাক, জীবন হতো কি আনন্দের নূরেরই গুলবাগ।
এরাম এক মিম্বর থেকে কথা বলে সারা দুনিয়ার সাথীরে এটা পৌঁছাইয়া দেয়, যখন এই কথা বলছে। আচ্ছা, সে আমি তো পেরেশান যে ভাই, পরে আমি রাত্রে ওদের সঙ্গে বসছিলাম এখানে, এই মসজিদেরই ঘটনা। হ্যাঁ, তো ভার্সিটির এক জামাত আর ছিল, শিক্ষিত জামাত, সুন্দর সুন্দর কথা বলে, ওদের ব্যবহার ভালো, বুঝ ভালো, তো আমি বসতাম তখন। কিন্তু বহুবার আমি যখন দেখলাম মারাত্মক অ্যাক্সিডেন্ট করে, তখন এদেরকে বুঝাইয়া বলা কর্তব্য, কিন্তু দেখলাম এরা বুঝাইলে নারাজ হয়ে যায়। পরে আর তখন থেকে আমার বসার হিম্মত থাকলো না, কারণ তখন তো এরকম বসা জায়েজ কিভাবে, যখন সহি কথা আমি বলতেও পারবো না, বুঝাইতেও পারবো না, কি কথা বুঝেন নেই। তা আমি রাত্রিবেলা সব আওয়ামরা সাধারণ মানুষরা মসজিদ থেকে চলে গেলে ওদের সঙ্গে বসলাম নীরবে, বললাম যে ভাই এইরকম কথা বললেন আপনারা যে দাওয়াত আপনার ইবাদত মকসুদ না, নামাজ মকসুদ না, ইন্না লিল্লাহি, এটা কোরআন সুন্নার তালিমের, নবীর তালিমের বিলকুল উল্টা, এটা বললেন কিভাবে। তামাম আকাবির উম্মত উলামায় দ্বীনের তালিম এবং দ্বীনী ব্যাখ্যা সম্পূর্ণ বিপরীত, এবং এটা তো বিখ্যাত ইসলামী চিন্তাবিদের মতো গুমরাহির কথা হলো। যেই চিন্তাবিদের কথা হলো যে নামাজ এটা একটা ট্রেনিং, আজান একটা বিউগল বাজলো, এখন দলবদ্ধভাবে সৈন্যদের মতো আসে ট্রেনিং দিলা, এভাবে একদল যোদ্ধা তৈরি হবে ইসলামের জন্য, আর মূল টার্গেট হলো ইসলামী হুকুমত। আসল হলো কি, হুকুমত কায়েম করা, ইসলামী হুকুমত কায়েম করা, এগুলো সব ট্রেনিং দিয়া লোক তৈরি করা। তো ওই লোক যেরকম অ্যাক্সিডেন্ট করছেন, একই অ্যাক্সিডেন্টের কথা তো তোমরাও বললা যে ইবাদত মকসুদ না, নামাজ মকসুদ না, রোজা মকসুদ না, হজ মকসুদ না, তো মকসুদ দাওয়াত, এটা তো বিলকুল গুমরাহির কথা। তো এইটা তোমরা বলছো, এটা ভুল কথা বলছো, আর কখনো বলবা না। কিন্তু ওরা চুপচাপ, ইতিপূর্বে আমি দেখছিলাম যতই এরকম জামাত আসতো, কোনো ভুল ত্রুটি হলে আমি নীরবে চুপচাপ বললে খুব খুশি হয়ে আমাকে দোয়া করত, জাজাকাল্লাহ জাজাকাল্লাহ, মন খুলে এরকম বলতো, কি কথা বুঝেন না। কিন্তু ওই দিন ওইরকম হল না। তা আমাদের এই মহল্লার এক, নাম তো মনে আছে, আমাদের এক দোস্ত মানুষ, তার ভাগনা কম বয়সী, জেনারেল শিক্ষিত, তো সে পরের দিন আসছে, ওই দিন ওই রাত্রে এই তালিমের সময় সেও ছিল। পরে আমি তাকে পরের দিন পাইয়া দিনের বেলা তো তারে বললাম, মিয়া তুমিও তো কালকে ছিলা, ওরা যে এই কথা বললো, ওরা যে এই কথাগুলো বললো কালকে রাত্রে, দোস্ত এবাদত মকসুদ না, নামাজ মকসুদ না, রোজা মকসুদ না, মকসুদ তো দাওয়াত, এইরকম মারাত্মক গুমরাহির কথা কালকে রাত্রে শুনাইলো। আমি এত কষ্ট করে ওদেরকে মহব্বতের সাথে বুঝাইলাম, ওরা তো সবাই মাথা নিচু করে চুপ করে বসে রয়েছে নীরব, কেউ উত্তর দিল না, এটা কেন। যদি যদি সহি জিনিস বুঝে আসে তো তারা তো বলতো জাজাকাল্লাহ বা খুশি প্রকাশ করতো, কিছুই করলো না। তখন সেই ছেলেটা এখনো সে জিন্দা আছে, হ্যাঁ, এখন আমি তাকে ডাকলে এখনই এসে সে এখানে মিম্বরে দাঁড়ায় বলবে, তখন সে আমাকে উত্তর দিছে, সেটা কত ভয়ঙ্কর এবং কত মারাত্মক, কতটা বেদনাদায়ক, কতটা বিপজ্জনক আপনারা শুনেন। তখন সে আমাকে বলল যে আপনি আমাকে এই কথা বলতেছেন, আপনি যখন বুঝাইতেছিলেন আমি শুনা বুঝতেছিলাম আপনি ঠিক বা ঠিক বলতেছেন, কিন্তু ওরা যে চুপ করেছিল তার কারণ হল যে কাকরালের মিম্বর থেকেই কথা আমি শুনে আসছি, ওরাও শুনে আসছে বলে। তার মানে হল মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যে বলছিলেন যে ওলামায়ে দ্বীনের একদম সিয়াদতে কিয়াদতে নেতৃত্বে তত্ত্বাবধানে নেকগানিতে এই কাজকে 100% পরিচালিত হতে হবে, যেখানেই সেটার অ্যাক্সিডেন্ট ঘটছে হ্যাঁ সেখানেই এই দুর্ঘটনা তৈরি হয়েছে, সেখানেই একটা মারাত্মক বিচ্যুতি তৈরি হয়েছে, আর শুনছে হাজার হাজার মানুষ সবাই নিয়ে নিজ নিজ মহল্লাতে সারা দুনিয়াতে পৌঁছে দিচ্ছে। এরকম এক দুই ঘটনা তো না, শত শত হাজার হাজার ঘটনা। আরবি জামাত আসছে, তো আমরা মনে করতাম যে আরবি জামাত ওরা কোরআন শরীফের আয়াত পড়ে, লম্বা লম্বা আয়াত পড়ে। ভাই আমি বসতাম যে কারণে এই কাজের সঙ্গে, সেটা হলো যে একটা উদ্দেশ্য থাকতো, খালিস তৌহিদের কথা হয়, আল্লাহর মহব্বতের কথা, গুণাবলীর কথা এইভাবে সুন্দর করে বলে, এটা শুনতে আমার মজা লাগতো। হ্যাঁ, যে লোভে আমি বসতাম আমি খোলামেলা বলি, এই হলো একটা। আরেকটা হলো যে যে আমরা যাইতে পারি বা না পারি এই কাজের জন্য, সময় দিতে পারি না পারি, আমাদের দেখা দেখি সাধারণ মুসলমান ভাইরা বুঝলেন যে ভাই এরাও যখন বসে এটা হক কাজ, এটা বুঝা গেল, এই কাজের সহযোগিতা, এতে করে 10 ভাই যদি যায় এতে সবের হিসা আল্লাহ পাক আমাকেও কিছু দান করবেন, ওই ভাই দিনের পথে এসে গেল। এই দুই টার্গেটই আমি সাধারণত বসতাম। তো একবার এরকম আরবি জমাত আসলো, তো তারা কোরআন শরীফের আয়াত পড়তে থাকে, তর্জমা করতে থাকে, এইখানে বসছে মিম্বরের মধ্যে, আমি চুপ করে এখানে বসে গেছি, এই নিয়তে যে এই লোক তো ভালো ভালো কথা বলবে, শুনি। এই লোক লম্বা আয়াত 10-15 পড়ছেন, পড়ার পরে প্রথম নম্বরে তার কথা হলো যে দোস্ত এই কাজ হলো যে নবীওয়ালা কাজ, আর নবী মাসুম নিষ্পাপ, আর মাসুম নবীর কাজ নিয়ে যখন কেউ আগে বাড়লো পহেলা কদমে তার সগীরা কবিরা সব গুনাহ মাফ। কি কথা বুঝতেছেন ভাইরা? এটা কি কোরআনের কোন আয়াতে আছে এই কথা, কোন হাদিসে আছে এই কথা? তাহলে এই লোক কোত্থেকে বললো? মিম্বরে বসায় দিলেন কাকে? সে কি আলেম মানুষ? ওই যে মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ উসুলকে সে লঙ্ঘন করছে, ছয় উসুলের মধ্যে থেকে কথা বলো, কি কথা বুঝেন নাই? কিন্তু এদের অনেকের তাতে মন ভরে না যে আমাদের জজবার কুত্তু কথাগুলো এর মধ্যে বললে তখন কাজটা সুন্দর হবে। কাজটা সুন্দর হয় না, বরং কাজের মস্ত বড় ক্ষতি হয়ে যায়, মস্ত বড় কঠিন বিপদ তৈরি করে দাও, বড় বেশি মারাত্মক পরিণতি তৈরি হয়ে যায়। মানুষ গলত জিনিস দিনের নামে শিখে ফেলে, তুমি হক থাকলো না, দিন থাকলো না, আল্লাহ সন্তুষ্টি থাকলো না, এত পরিশ্রম করে ফের তুমি কামাই করলে কি তাহলে? আমি তো হতবাক যে এই লোক কি বলল, এখন পরেশান হয়ে গেলাম। কিন্তু এখানে তার পাশে মোতার যে অনুবাদের জন্য যে বসেছিল চাঁদপুরের মাওনা মাসুম, জালেমের নাম আমি ভুলে গেছিলাম, ভালো আলেম মানুষ এবং আমার জানা মতো সে তো সার লাগাইছে, তো সে বসা এবং সে বুঝে ভালো, আরবি বলতেও পারে আরবি বুঝেও ভালো। আমি বললাম এই জালেম কি তর্জমা করে দেখি আমি। এখন সে বলতেছে ভাই এই কাজ বড় মুবারক কাজ, নবীদের কাজ, এই কাজ নিয়ে যখন মানুষ আগে বাড়ে ভাই আল্লাহ পাক ধীরে ধীরে তাকে বুঝ দান করেন, অতীতের গুনাহের জন্য সে লজ্জিত হয় অনুতপ্ত হয়, হায় আমি কি করলাম, হ্যাঁ আমার তো সব শেষ, তখন এই দাওয়াতের কাজের বরকতে আল্লাহ পাক তাকে এমন তওবা নসিব করেন যে তওবার উসিলাতে জীবনের সগীরা কবিরা সব গুনাহ মাফ হয়ে যায়। আমি খুব হাসলাম চুপচাপ যে জালেম তো একদম ঠিকঠাক সুন্দর করে বুঝাইয়া বলছে, কারণ আহলুস সুন্নাত ওয়াল জামাতের এটা আকীদা যে সব গুনাহে কবিরা তওবা ব্যতীত মাফ হয় না। লাখ সারা দুনিয়াতে ওয়াজ করুক, সারা দুনিয়াতে বুখারি পড়াক, সারা দুনিয়াতে তাফসির করুক, কিন্তু যতক্ষণ পর্যন্ত সে তওবা করবে না ওই গুনাহ মাফ হবে না। কি কথা বুঝেন না? গুনাহে কবিরার জন্য তওবা করতে হবে। তো আলেমে দিন ওটা ব্যাখ্যা করে বলছেন, খোলাসা কি দাঁড়াইলো? আলেমে দিনের সিয়াদতে কিয়াদতে নিগরানিতে তত্ত্বাবধানে তোমরা এই কাজ করো, তো হকের উপর থাকবা, সহি রাস্তার উপর থাকবা। হযরত মাওলানা ইয়াকুব নান বলতেছিলাম যে যে আকাবের দিনের রাস্তার উপরে চলা এটা হলো হেদায়তের রাস্তা। হ্যাঁ, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাইডলাইন দিয়ে গেছেন, সাফ রাস্তা বাতলে গেছেন যে তোমরা যালুন নাসু বিখাইরিন মা খাযুল ইলমান আকাবিরহিম, এই পৃথিবীর মানুষ ততক্ষণ পর্যন্ত দিনের উপর থাকবে, হকের উপর থাকবে, সিরাতুল মুস্তাকিমের হেদায়তের উপর থাকবে, ততক্ষণ পর্যন্ত আকাবের দিন থেকে তারা দিন নিবে। মা খাযুল ইলমান আকাবিরহিম, আকাবের দিন থেকে সর্বযুগে দিনের যারা বড় তো তাদের থেকে দিন নিবে। এর পরের কথা আজিব, ফাইজা আকাজুল ইলমান আসাগরিহিম, আকাবের উম্মতকে বাদ দিয়া আসাগের ছোটদের থেকে, তাদের ছোটদের থেকে যখন দিনের এলেম আর বুঝ নিবে, অথচ সে উল্টা বলে হালাকু, আল্লাহ রসুল বলেন সে ধ্বংস হয়ে যাবে। এখন সেই ধ্বংস বর্বাদী হচ্ছে কিনা? আকাবের উম্মতের কথা আর দিনের ব্যাখ্যা বাদ দিয়া এক ব্যক্তির কথা তোমরা চালু করতেছো কি কারণে? যদি তোমাদের মাকসুদ দিন হয়, আল্লাহর নবী তো এক ব্যক্তির কথার জন্য বলেন নাই অনুসরণ করতে, তিনি তো বলছেন যে দিনের এলেম আর বুঝ অর্জন করার জন্য আকাবের দিনের এলেম এবং দিনের বুঝ এবং ব্যাখ্যার অধীন জিন্দগি মানাইলে তখন সেকে হেদায়তওয়ালা হবে, হকওয়ালা হবে। যদি উম্মত হকের উপর চলতে চায়, জান্নাতে যাইতে চায়, উম্মতের দায়িত্ব এই রাস্তার উপরে চলা এবং বিপরীত রাস্তাকে আল্লাহর জন্য প্রত্যাখ্যান করে দেওয়া। যেখানে ছোট বাচ্চাকে স্নেহ করা এটা দিন, বয়সে যে বড় তাকে সম্মান করা সেটা দিন, কাফের মুশরিক বাবার অপমান না করা সেটা দিন, নবী এবং আলেমে দিনের সম্মান করা শ্রদ্ধা করা সেটা দিন। আর সেখানে সেটা ত্যাগ করে দিয়া যে কাফের মুশরিক বাবাকেও ইজ্জত করতে আল্লাহ পাক হুকুম করছেন কোরআনে পাকের মধ্যে সূরা লোকমানে, তোমার মা বাবা কাফের মুশরিক হওয়ার কারণে তারা যদি তোমাদেরকে আমি আল্লাহর সঙ্গে শেরেক করতে বলে সেই কথা তুমি মানো না, এই মা বাবার সঙ্গে আদবের সঙ্গে সম্মানের সঙ্গে তার শ্রদ্ধার সঙ্গে জিন্দগি কাটায় দাও, তাকে কষ্ট দিও না, তাকে অপমান করবা না। কাফের পিতামাতার পর্যন্ত সম্মান করার নির্দেশ দিতেছেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে, আর সেখানে উলামায়ে দ্বীনকে অপমান করার দ্বারা দ্বীন জিন্দা হবে এটা তোমরা বুঝলা কিভাবে? এতেই স্পষ্ট হয়ে যায় এত লম্বা জমানা পর্যন্ত জানমাল খরচ করে দ্বীন দ্বীন শিখার দ্বীনের তরবিয়ত করা দ্বীনের দাওয়াত দেওয়ার দ্বারা কি ঈমান আর আমল তোমাদের মধ্যে পয়দা হয়েছে, কি ইমানের বুঝ, কি ইমানি আমল, ইমানের আমল আর কি দিনই বুঝ পয়দা হয়েছে, এই কথা বুঝেন নাই? হ্যাঁ, এজন্যই যে আকাবের দিনের রাস্তার বাইরে যে গেছে সে হকের উপর থাকবে না, সে যেকোনো ভাবে এক্সিডেন্ট করে ফেলবে, যেকোনো ভাবে এক্সিডেন্ট করে ফেলবে। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির কবরকে আল্লাহ নূরে পরিপূর্ণ করেন, তার মর্তবাকে বুলন্দ করেন, তার বুকের ব্যথা এই কাজের সঙ্গে যুক্ত প্রতিটি মানুষকে বুঝার আল্লাহ তৌফিক দেন এবং সেই পথে ফিরবার আল্লাহ তৌফিক দান করেন। আর যদি এরা যদি সে মনে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির স্বচ্ছ পরিচ্ছন্ন নূর ভরা উসুলের উপরে চলাকে মনে করে এখনকার জন্য যথেষ্ট না, তাহলে বুঝা গেল যে মহান ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি ওরা সলচাতুরিকারী কোন মানুষ মনে করছে তাহলে, যে উনি ওই সময় বুঝা দিয়ে গেছে আসলে এইটাই করতে বলছে যেটা আমরা এখন করতেছি, নাউজুবিল্লাহ। ওনাকে তোমরা প্রতারক মনে করতেছ তোমরা কেউ তাহলে, নাউজুবিল্লাহ তাআলা মিন জালিম। হ্যাঁ, মহান ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির দ্বীনের খেদমত ছিল যে যখন তিনি যে আল্লাহ পাকের পক্ষ থেকে এক তরফ এক জ্বালা এক ব্যথা এক দরদ পয়দা হয়েছে এটা নিয়ে ছুটতেন, একজনকে পাইছেন রাস্তার মধ্যে, জেন্টেলম্যান ইংরেজি শিক্ষিত, বলে যে ভাই একটু দাঁড়ান আপনার সঙ্গে কথা বলি, মেওয়াতে এই ঘটনা। তো বললেন যে ভাই আপনিও মুসলমান আমিও মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি একটু। এই সাথী তাবলিগী সাথীরা এক এক জমানায় এক এক ভাবে এই দাওয়াতের কথাগুলো বলতো, ছোটবেলা থেকে আমরা শুনে আসতেছি, এক জমানায় উঠেই বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার অর্থ কিছুর থেকে কিছু হয় না, যা কিছু সব আল্লাহর থেকে হয়। এই কালিমার এই অর্থ আছে কোনো কিতাবে? হ্যাঁ, কথা বলেন না কেন, আপনারা তো আলেম মানুষ, এই অর্থ পৃথিবীতে কোনো কিতাবে আছে? আমরা ছোটবেলায় মনে করতাম, তালবিলম ছিলাম, আলেম ওলামারা মনে করতেন যাই বলুক কিন্তু আল্লাহর কথাই তো কয়, কালেমার অর্থ তো নিজের জায়গায় আছে, এটা বললে যে কথা তো আর এরকম বলে না যেটা কুফুরি কথা, বলুক, বলতে বলতে সে মসজিদে আসছে নামাজ পড়ে, বলতে বলতে আল্লাহর দিকে ডাকে, বলুক দেখি, এই কথা বোঝেন না? এই এক এক সময় এক একটা বলতো, কি বলতেছিলাম একটু আগে? হ্যাঁ, তো ওই জমানাতে শুরু শুরুতে মানে আসলে বিষয়টা ছিল এরকম যে অন্তরে সাদা মাঠা যে কথাগুলো আসতো ওনারা বড়রা এগুলো বলে দিতেন যে এগুলি বলো, এর মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবে, আর হইতেও তাই। কুরআন হাদিসেরই কথা, সাদা মাঠা ভাবে অন্তরে একটা আসতো, বলতো যে আচ্ছা এটাই বলো, ওইটা বললে দেখতাম যে ওই এক কথা ২০ বছর যাবৎ বলতেছেন একই কথা, এই কিছু তো কিছু হয় না, যা কিছু আল্লাহর থেকে হয়, দোকানে খাওয়ায় না, ফ্যাক্টরিতে খাওয়ায় না, এটা খাওয়ায় না, ওইটা খাওয়ায় না, খাওয়ায় তো আল্লাহ। আচ্ছা, তো সাধারণ লোকের কথা দিলের মধ্যে আসর করতো যে ভাই আজীব কথা তো, কথা তো ঠিক, আল্লাহ তো এই কথা কইছেন যে তোদেরকে আমি পালি আমি খাওয়াই, তা আমার দোকানে খাওয়াবে কোথেকে? পর ওই লোক দোকান বাদ দিয়ে চিলে যেতে হিম্মত করতো, কিন্তু ওই ওই জায়গাতে তারা এমন ভাবে বলতো যে একদম ওই লোকের অন্তর গিয়া লাগতো, আল্লাহ বলদের সাদা মাটা কথার মধ্যে আসর আছে, কথা বুঝেন নাই? এখন আর সাদা মাটা কথা ভালো লাগে না, এখন মস্তিষ্কের গরম কথা ছাড়তেছে যেটা গুমরাহির দিকে আর ধ্বংসের দিকে নিয়ে যেতেছে। দেখো মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ এর দাওয়াতের নমুনা, আমি নিজে হযরতের ঘটনা পড়ছি কিতাবে। হ্যাঁ, তো বললেন যে ভাই আমিও মুসলমান তুমিও মুসলমান, চলো ভাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই লোক একদম বুকের উপরে প্রচন্ড শক্তিতে ঘুষি মেরে দিছে, আর হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি ছিলেন পাতলা দুবলা পাতলা মানুষ, কমজোর মানুষ, কমজোর মানুষ, কোন হেলথি হেভি ওয়েট তিনি ছিলেন না। এক ঘুষির চোটে একদম ইনি জমিনে বসে পড়ে গেছেন, বসে পড়ছেন জমিনের উপর, বসে পড়ছেন বুক চাপে ধরে এইভাবে কোকাইতেছেন। এই ওই লোক, ওই লোক এরকম যে সে মাইরা আর গেল না, মাইরে ধরে যে চলে যাবে তা না, সে ওখানে দাঁড়ায় আছে। তারও লাগছে যে আমি এটা কি করলাম। হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি ওখান থেকে উঠলেন, কিছুক্ষণ পরে উঠে দাঁড়াইলেন এবং বললেন, ভাই ভাষা শোনো, ভাই তু নে আপনি তো করলি, আপ মেরি শুন। তাদের এই ভাষা, তাদের এই মহাবারা না জানলে এটা অনুবাদ করতে দিলেও তো অনুবাদ করতে পারবে না। হ্যাঁ ভাই তোমার কাম তো তুমি করছো, তু নে আপনি তো করলি, আপ মেরি শুন। ভাই তোর কাম তো, তোমার কাম তো তুমি করছো, ভাই এখন আমার কথা শোনো একটু। ওই লোক এমন আজব, সে বলে কে মলবি পহলে মাফ কর ফির তেরি শুনো, এ মৌলবি প্রথম মাফ কর পরে তোর কথা শুনব। আহা আশ্চর্য, আল্লাহ পাক পবিত্র কোরআনে বললেন তোমার উপর জুলুম করলে তুমি প্রতিশোধ নিতে পারো, কিন্তু তুমি মাফ করে দিলে আমি বেশি খুশি হব। ওয়ারে সুবহান আল্লাহ, এটি তো প্রমাণ যে কোরআন, কোরআন এই দিন দিন আল্লাহর তরফ থেকে আসছে। এটার পারমিশন দিলাম, ফাউকিবুমিসিমাউকিবতুম্বি, যতটুকু তোমার উপরে, এক থাপ্পড়ের বিনিময়ে এক থাপ্পড়, দুই থাপ্পড় চলবে না, এক আঘাতের বিনিময়ে এক আঘাত, দুইটা আঘাত দিতে পারবে না। এটি প্রমাণ যে কোরআন, কোরআন আল্লাহর তরফ থেকে আসছে। আর নাহলে গোসা উঠলে একটার বদলে একটা থোড়াই কেউ দেয়, যে পর্যন্ত গায়ে শক্তি আছে দে কিল, দে মার, দে ঘুষি, কি কথা বুঝেন না। হ্যাঁ ওই যে ওই যখন ওই মারছিল ওখানে ময়দানের মধ্যে, ওখান থেকে একজনকে মারছে তো ওই বেচারা হসপিটালে গেছে টঙ্গিতে, ওইখানে ওরা কোন রকম রক্ত বন্ধ হওয়ার মতো কি জানি চিকিৎসা দিছে, অথচ ছিঁড়ে ভিড়ে আছে, হ্যাঁ না জায়গায় জায়গায় একদম ছিঁড়ে গেছে শরীর। পরে আরেক হসপিটালে গেলে ওরে 22টা সেলাই দিছে মাথা এবং শরীরে 22টা সেলাই। পরে সেখান থেকে বেচারা কোন রকম গিয়া নিজের ঘরে যখন পৌঁছছে, তো সেই ডকুমেন্টস এখনো আমার কাছে আছে, কি কথা বুঝেন না, এমনি মুখস্থ বলি না। যখন সে 22টা আঘাত সেলাই নিয়ে ঘরে শুয়েছে গিয়া, ছোট ভাই তখন আস্তে আস্তে রক্তগুলো মুছতেছে, পরিষ্কার করতেছে, একসঙ্গে সাতজন গিয়ে ঘরে ঢুকা আবার পাল্টা ওর উপর হামলা করছে, দুইজন দুই পাশ থেকে খালি লাথি মারতেছে, একজন বুকের উপর ঘুষাইতেছে, আরেকজন ওর ভাইকে মারতেছে, আরেকজন বলতেছে আর মারিস না, লোকটা ভীষণ অসুস্থ হয়ে গেছে। এটা দিনের নমুনা, এই দিনের বুঝ পয়দা করলা, এই দিনে জিন্দগি শিখলা, আল্লাহর কসম জিন্দগি ধ্বংস করে দিছ, বরবাদ করে দিছ। হ্যাঁ মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমুল্লাহর মতো বিশ্বসেরা আলেমিদ্দিন, তিনি বলছেন যে ব্যক্তি কোন আলেমের প্রতি বিদ্বেষ করে, বেয়াদবি করে, মৃত্যু পর তার চেহারা কবরের মধ্যে ক্যাবলা থেকে উল্টা দিকে ঘুরে দেওয়া হয়, ফেরেশতারাই ঘুরে দেন তাকে। ফের মাওলানা গঙ্গুই রহমতুল্লাহ বলছিলেন, গোসার সাথে আমার কথা বিশ্বাস না হয় তাহলে কোন বেয়াদবের কবর খুলে দেখো যে ঘটনা সত্য কিনা। ই শুনতেছেন প্রিয় বন্ধুরা, ইদানিং এমন ঘটনা ঘটছে বলে আমাদের কাছে এরকম খবর আসছে, মেসেজ আসছে, কিন্তু আমি সেই মুফতি মনসুর লোক সাহেবের কাছে ফোন করব, তিনি এই ঘটনা সত্যিকার ভাবে যাই না বলছেন কিনা, তারপরে ওনার রেফারেন্সে বলব। এই কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহর সঙ্গে খেলতাম আসা, আল্লাহর সঙ্গে বাড়াবাড়ি, বিচার কি তোমার হাতে না আল্লাহর হাতে, ক্ষমতা কি তোমার আমার হাতে না আল্লাহর হাতে, আরে ভাই হেদায়ত কি তোমার আমার হাতে না আল্লাহর হাতে, গায়ের জোরে হেদায়ত, গায়ের জোরে হেদায়ত হবে না প্রিয় বন্ধুরা, না তুমি গায়ের জোরে নিজে হেদায়তের উপর চলতে পারবা, না আরেকজনের কাছে গায়ের জোরে হেদায়ত পৌঁছাতে পারবা, দুটোটাই শয়তানের বুদ্ধি, শয়তানের দান্দা। হেদায়ত তো আল্লাহ পাকের হাতে, আর মৌলভি সাহেব নাকি বলো যে হেদায়ত আল্লাহর হাতেও নেই, হেদায়ত আল্লাহর হাতেও নেই, এত জঘন্য এক্সিডেন্টের কথা, গুমরাহির কথা যার মুখ থেকে বের হয়, কিভাবে উম্মত তাকে তাকে আল্লাহর দিন প্রচারের জন্য ইমাম বানাইতে পারে, কিভাবে সম্ভব এটা। হ্যাঁ এগুলো তো সীমা লঙ্ঘনের দাবি এবং বাড়াবাড়ি, যারা এই দাবি উত্থাপন করে ওলামারা মাইনা নিলে হলো, ওলামারা গোমরা লোককে আল্লাহর দিনের জন্য ইমাম হিসাবে মানবেন কিভাবে, হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহ বললেন যে ভাই তোমারে মাফ করে দিলাম, তোমারে মাফ করে দিলাম। বলো এখন কি বলবি, এখন কি বলবি বল, আপ কে ক্যা কেনা হ্যায়, কেসা গাওয়ারের গাওয়ার। গাওয়ারের বাংলা তর্জমা কি? গোয়ার, গোয়ার, কেসা গোয়ার, গোয়ার। আল্লাহ মাফ করে দেবে বেচারাকে। এখন গোয়ার বলতেও তো ডর লাগে, কিন্তু তখন তো ঘটনা এই ঘটাইছিল সে। কারণ যে তওবা করে ফিরে আসে আল্লাহর পথে হকের পথে ফিরে, সে গোয়ার কে থাকে, সে শ্রেষ্ঠ ভদ্র, শ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তি। আল্লাহকে যে ভয় করে, আল্লাহর দিনের উপর চলে, আল্লাহর কসম, সেই শ্রেষ্ঠ সম্মানের অধিকারী। সে যেই হোক, হাজার অপরাধ, হাজার ভুলের পরে, চুরির পরে, ডাকাতির পরে, ধোকার পরে, জুলুমের পরে ফিরে আসবে হকের পথে, সে ইমানওয়ালা, সে জান্নাতওয়ালা, সে সম্মানওয়ালা, মর্যাদাওয়ালা। বললাম না, ব্যাপার তো আমার আপনার কারো হাতে না, কোন মুফতির হাতে না, কোন শেখ হাদিসের হাতে না, কোন দায়ের হাতে না, ব্যাপার তো মহান আল্লাহর হাতে। মালিক ইয়াউমিদ্দিন, এক কথাই বলে দিছেন, প্রতিদান দিবসের আমি মালিক। কারে কি দিব সেটা আমার হাতে, আমি বুঝব। কিন্তু ইনারা কিছু লোক সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা যারা এই কাম করি সব প্রতিদান আমাদের জন্য, বাকি উম্মত যে কাজে যুক্ত হয় নাই তারা কিছুই পাবে না। ইয়া আল্লাহ, কি প্রচার, কি কথাবার্তা শুনতেছেন ভাইরা! এইটাই দিনের দাওয়াত, এইটাই দিন প্রচারের পদ্ধতি, এটা 100 ভাগ ভুল কথা। এটাই একমাত্র দিনের পদ্ধতি না। মুহিউদ্দিনে মাওলানা সাফরারক সাহেব রহমতুল্লাহ আলাইহি একবার না বারবার বলছেন, কাকরাইল থেকে একবার হাজি হাবিব সাহেবের বাসায় ধানমন্ডিতে দেখা করতে আসছে কিছু মুরব্বীরা, সাহার দুই বিশাল মাজমার মাঝখানে বসে আছেন। তো এই নতুন যে মুরব্বীরা আসছেন, হযরত হারদুইর কাছে কাছে এসে বসছেন, মাজমাকে ঠেলে লোকেরা জায়গা দিয়ে দিচ্ছে, চিনতে পেরে। তো পরে ওনারা বসছেন, এখন কেউ কিছু বলে না। হযরত হারদুই এদিক ওদিক বললেন, কারা এরা, কন হই এলো ভাই, কারা এরা এরকম কাছে এসে বসছে? তখন কাছের থেকে কেউ বলছে, কাকরাইল থেকে দাওয়াত তাবলীগের মুরব্বীরা আসছেন। হযরত নারাজ হইয়া কষ্ট পাইয়া বললেন যে, হ্যাঁ তোমরা কেন আমাকে বললা না এতক্ষণ পর্যন্ত, মেহমান আসছে ভাই, কষ্ট করে আসছে, আমাকে মুতাওয়াজ্জি করা উচিত ছিল, আমাকে বলা উচিত ছিল, এটা বললেন। এখন সবাই তো উল্টো জিম দিয়া চুপচাপ বসে আছে। এইবার হযরত শুরু করছেন, আমরা সামনে এবং শত শত উলামায়ে কেরাম শুনতেছিলেন, ভাই দিনের কাজ আমাদের বড়দের কেউ মানে মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ চালু করে গেছেন, এখন এই কথা বলা ইহি দিন কা কাম হ্যাঁ, কি হ্যাঁ কি ইয়ে ভি দিন কা কাম হ্যাঁ, ইহি দিন কা কাম হ্যাঁ, ইয়ে গলত হ্যায়, এটাই দিনের কাজ, এটাই দিন প্রচারের, দিনের দাওয়াতের রাস্তা, এটা ভুল কথা। হ্যাঁ, ইয়ে ভি দিন কা কাম হ্যায়, এটাও দিন প্রচারের একটা রাস্তা, এটা সহি কথা। এক কথা বললেন, এই মানুষ এমন মানুষ ছিলেন, এক কথায় লাখো বিষয় সমাধান করে দিতেন, এত বড় মানুষ ছিলেন, এত বিশাল গভীর বুঝ তার, দিনই বুঝ ছিল তার মধ্যে, এত গভীর বুঝের দিনই জ্ঞানের অধিকারী ছিলেন তিনি, এত নূর ভরা মানুষ ছিলেন এই মানুষটা। দুইটা কথা বললেন সাফ আমার মনে আছে, আমার কাছে নোট করা আছে, যে একটা তো এই ইহি দিন হ্যায়, ইহি দিন কা কাম হ্যায়, আর একটা হলো ইয়ে ভি দিন কা কাম হ্যায়, এটাই দিনের কাজ, এটা ভুল, এটা ও দিনের কাজ, এটা সহি কথা। এক নম্বর দুই, যে তোমরা দিনের কাজ করো, আরো হাজারো পথে দিনের কাজ হচ্ছে, মাদ্রাসায় পড়াইতেছে, হ্যাঁ না, ওয়াজ নসিহত হইতেছে, খানকায় তাসকিয়ার আমল হইতেছে, হ্যাঁ না, দিনই কিতাবাদি লেখা হইতেছে, আরো উলামায়ে কেরাম যারা বিভিন্নভাবে আল্লাহর দিনের দাওয়াত আর খেদমত করে যেতেছেন, তো তাদের সকলকে কি মনে করা, ফরিক নেহি রফিক সমঝে, তাদেরকে প্রতিপক্ষ দল না মনে করা, বরং দিনী কাজের সাথী মনে করা, সহযোগী মনে করা। এক কথায় সমস্ত ফেতনাকে তিনি মিসমার করে দিচ্ছেন। আর যেই কথা মনে করে এইটাই একমাত্র দিনের কাজ, এবং যারা আমাদের দিনের কাজে জড়িত শরীর তারাই শুধু দিনী সাথী, বাকিরা সব আমাদের প্রতিপক্ষ শত্রু, তারা গুমরাহিতে নিমজ্জিত, নিঃসন্দেহে গুমরাহিতে নিমজ্জিত। আল্লাহর কসম যে গুমরাহি থেকে তওবা করা ওয়াজিব, শুনতেছেন আমার ভাইয়েরা? আমার কোন কথা যা আপনাদের সামনে বললাম, আলহামদুলিল্লাহ এখানে বড় বড় উলামায় দিন মজুদ, বড় বড় মুফতি সাহেবরা মজুদ, মুহাদ্দিসিন মজুদ, বড় বড় শেখুল হাদিস মজুদ, আমার কোন একটা কথা যদি কোরআন সুন্নার বিপরীত হয় অথবা আকাবের দিনের ব্যাখ্যার বিপরীত হয়, আপনারা যে কেউ দাঁড়ায় প্রতিবাদ করতে পারেন, আপনাদের অধিকার আছে। আর যদি হক হয় সেটা সকলের কবুল করা উচিত। হক পাওয়ার জন্য তো দোয়া করতে থাকা চাই। ওয়াহ ওয়াহ ওয়াহ, তমাম উলামায়ে দ্বীন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন সবাই লিখছেন তওবা করার তিনটা শর্ত। তওবা করার শর্ত কয়টা? তিনটা। একলুর আইয়ুকলি আনিল মাসিয়া, একলা পড়ে কেউ এটা সহি না, কালা একলাও বাবে ফাতা থেকে, মানে সে তার কি বলে মূল থেকে এটাকে উপড়ে ফেলা। আকলা ইউকলিও বসেলায় আন, এর মানি হল বিরত হওয়া, কি কথা বুঝেন নাই? হ্যাঁ, এজন্য একলা পড়া ভুল। আইয়ুকলি আনিল মাসিয়া, এক নম্বর হল যে গুনাহে সে লিপ্ত ছিল সেটার থেকে পৃথক হওয়া, আলাদা হওয়া। নম্বর দুই, আইয়া আজমা আজমান যা আজমান, নম্বর দুই আইয়া আজমা আজমান যা আজমান, আল্লাহ ইয়াউদা ইলা মিসলিহা আবাদা, এইরকম কাজ আর করব না, পাক্কা এরাদা করা। আর নম্বর এক আইয়ান দামা আলাইহা, সেই কাজের কারণে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, যেটাকে আরবিতে নাদামত বলে। নম্বর দুই, ওই কাজটা থেকে পৃথক হওয়া, ও গুনার কাজটা থেকে। নম্বর তিন, দৃঢ় সংকল্প করা, পাক্কা এরাদা করা, কশিন কালো করব না। এই তিনটা শর্ত যে পূরণ করে তার তওবা আল্লাহ তাআলা কবুল করেন। এখন এই হুজুরে বলে যে ওলামারা সবাই তো বুঝছে এই কথা, তিন শর্ত, কিন্তু আরেক শর্ত তারা বুঝেনি, সেটা হল খুরুজ ফি সাবিলিল্লাহ, ঘর থেকে বের হইতে হবে, না হলে তওবা কবুল হবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিন সাহাবীর জেহাদে অংশগ্রহণে যে ভুল হয়েছিল, নিজের ধন সম্পদ দেখতে গিয়ে এই ঝামেলা ব্যস্ততার মধ্যে যাওয়া হয় নাই, কি হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবি, আরেকজন কি কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উপর নারাজ হলেন, তোমরা এটা করছো কি? আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত নাযিল করেছেন, ওয়ালা সালাসাতিল্লাযিনা খুলিফু, তিনজন পিছনে রয়ে গেছে, আমি তাদেরকে তাদের দিকে রহমতের নজরে দেখতেছি, যাহ মাফ করে দিলাম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উপর নারাজ হলেন, কষ্ট পাইলেন, নানান রকমের পদক্ষেপ নিলেন, কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের সামনে তারা যে তওবা করছেন, আল্লাহ পাক তওবা কবুলের ঘোষণা দিয়ে দিলেন, তারা কি আবারও খুরুজ করছিলেন, বের হয়েছিলেন হুজুর? এই তওবার সময় তারা কি আরেক দফা বের হয়েছিলেন? কোরআনে পাকের ওই আয়াত তাহলে গলত, যা আল্লাহ পাক এদের বের হওয়ার আগে মাফ করার ঘোষণা দিয়ে দিচ্ছেন, শুনতেছেন আপনারা? তারা কি ওই ওই জেহাদে যাওয়ার না যাওয়ার কারণে যে আল্লাহ আল্লাহ রসুল নারাজ হয়েছিলেন, তারা যে তওবা করলেন, আল্লাহ যে আয়াত নাযিল করে বললেন, আচ্ছা তিনজন আপনারা পিছনে থাকছিলেন, তো আয়াতের ঢং কি? ওয়ালা সালাসাতিল্লাযিনা খুলিফু, আপনারা তিনজন যে পিছনে রয়ে গেছিলেন, আচ্ছা যান মাফ করে দিচ্ছি। কোরআন শরীফের মিয়া গভীর মর্ম বুঝা এক ভিন্ন ব্যাপার, কি আন্দাজ আল্লাহ পাক তাদের সঙ্গে কথা বলছেন, একদিকে তারা একদম মিটে গেছেন আর একদিকে খুশিতে বাগবাগ হয়ে গেছেন, আমাদের মতো অপরাধীদেরকে মালিক এইভাবে স্মরণ করলেন, ওয়ারে প্যারা আল্লাহ, আপনার কি করমের শান, শুনতেছেন প্রিয় বন্ধুরা? ওয়ালা সালাসাতিল্লাযিনা খুলিফু, হ্যাঁ, আলিফ নাম আহাদে আহাদে খারেজির জন্য মারেফা, যে আপনারা সেই তিনজন আপনারা শুনেন, আপনাদেরকে মাফ করে দিলাম। ওয়ারে ওয়া প্যারা মাওলা, আপনার বড় আজীব শান, মাফ এইভাবে করে, আল্লাহ আকবার, এর কোন আর দ্বিতীয় মেসাল পাওয়া কোথাও কোথাও কোন সম্ভব? এইভাবে রব্বুল আলমিন মাফ করে দিয়েছেন তিনজনকে। এই তিনজন কি ওই যুদ্ধের ময়দান থেকে ময়দানে না যাওয়ার কারণে যে তারা ভুল করলেন, আল্লাহ নারাজ হলেন, নবী নারাজ হলেন, পরে তারা তওবা করলেন, তো এখানেই তারা কি আরেকবার বের হওয়ার পরে আল্লাহ বের মাফ করে দিচ্ছেন, না বের হওয়ার আগেই মাফ করে দিচ্ছেন? তাহলে এই মৌলবী সাহেব যে সারা দুনিয়ায় প্রচার করতেছেন যে উম্মতের ওলামারা আরেক শর্ত ভুলে গেছে, এটা কোত্থেকে যোগ করে দিল? কোরআনেরও উপরে আপনি বাড়ায় কথা বলতেছেন তাহলে? এক হাদিসের থেকে তার ওই জেহেন গেছে সেদিকে, সে হাদিসের দিকে এই মুহূর্তে আমি যাব না, আমি তো কোরআন শরীফের আয়াতই পেশ করলাম, কি কথা বুঝেন নাই? একলা একলা বসে বসে নিজে নিজে নানান রকমের ধান্দার চিন্তায় ব্যস্ত থাকে, আর কথা যেগুলি যজবার চোটে মনে পড়ে দিন মনে করে সেই বিশ্বকেন্দ্র থেকে এইভাবে বলতে থাকে, মুহূর্তের মধ্যে তার স্বরে সারা দুনিয়া সেই কথাগুলো ছড়ায় পড়ে। আর যেই মানুষগুলো আলেম না, এই জাহেলের দল, ওগুলোকে খালেজ দিন মনে করে তামাম দুনিয়াতে পৌঁছাতে শুরু করে। তোমাদের আগে দেখা উচিত যে সমস্ত ওলামায়ে দিন যখন এর ব্যাপারে পেরেশান, তো তার কথাগুলো আমরা প্রচার করব না যতক্ষণ পর্যন্ত হক্কানি ওলামায়ে এটাকে সমর্থন না করেন। আর তাকে আমির বানানোর এবং তাকে দুনিয়ার নেতা বানানোর প্রশ্নই উঠে না। আল্লাহর দিনের জন্য এই সারা দুনিয়ার নেতৃত্বের আসন দেওয়ারটা কোনো প্রশ্নই উঠে না। এই কথা বুঝেন না, যে যে সম্পূর্ণ গুমরাহির অন্ধকারে নিবজ্জিত, ওলামায়ে দিন থেকে বিচ্যুত, আকাবের উম্মতের চিন্তাধারার ব্যাখ্যা থেকে বিচ্যুত, তাকে দিনই মুরব্বী হিসাবে গ্রহণ করার তো কোন প্রশ্নই উঠতে পারে না। কারণ দিনই মুরব্বী তো তিনি হবেন, তিনি নায়েবে রসুল। নায়েবে রসুল তো তিনি যার মধ্যে এলমে নবুয়ত মৌজুদ, এলমে ওহী মৌজুদ। আর এলমে নবুয়ত, এলমে ওহীর আকাবের উম্মতের ব্যাখ্যা যার কাছে মৌজুদ, এবং সেই আলোকের মধ্যে সেই আলোকেই কথা বলার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখে, আল্লাহর কসম সেই নায়েবে রসুল। চলো ভাই মামলা, তোমার তোমার কথা তুমি পুরো করো। আমি তো মনে করছিলাম যে আমি পরে কথা বলবো, কিন্তু মধ্যখানে আলহামদুলিল্লাহ কিছু বলা হয়ে গেছে।
দিও তৌফিক তোমায় ডাকার, দিও আলোর পথ।
আরে মিয়া, পরেরটার থেকে পড়ে গো না, তোমার যাওক নাই, আগেরটার থেকে শুরু না করলে তো দ্বিতীয়টার মজা কোথেকে আসবে? কেসা ইনসান মিয়া, তোমার তরবিয়ত কি হয়েছে তাহলে? বিসমিল্লাহ বাদ দিয়া, উজু বাদ দিয়া নামাজ আরম্ভ করে দেওয়া। হ্যাঁ, ওখানে ওই জিনিসটা খেয়াল রাখবেন যে আজানকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমপ্লিট দাওয়াত বলছেন, কমপ্লিট দাওয়াত। তো আজান তো দাওয়াত, আর নামাজের দিকে দাওয়াত দেওয়া হলো, কি কথা বুঝেন নাই? এখানে কি দাওয়াত বড় না নামাজের আমল বড়? দাওয়াত বড় হলো না ইবাদত বড় হলো? এরপরেও কি আরো প্রমাণ পেশ করতে হবে? এখানে তো আল্লাহর নবী বলতেছেন এটা দাওয়াত, আজান দিল এটা নামাজের দাওয়াত, আর সে দাওয়াতের চেয়ে নামাজ নিঃসন্দেহে বড়। বোঝা গেল ইবাদত বা দাওয়াত বড় না, আল্লাহর কসম ইবাদত বড়, আর দাওয়াত হচ্ছে ইবাদতের সাহায্যকারী আমল। চলো,
ডাকতাম যদি তোমায় প্রভু, ডাকার মতো ডাক, জীবন হতো কি আনন্দের নূরেরই গুলবাগ, জীবন হতো কি আনন্দের নূরেরই গুলবাগ, দিও তৌফিক তোমায় ডাকার, দিও আলোর পথ, তোমার খুশির সনদ শীত মানব গণের পথ, দিও তৌফিক তোমায় ডাকার, দিও আলোর পথ, তোমার খুশির সনদ শীত মানব গণের।
আল্লাহর সন্তুষ্টির সনদ প্রাপ্ত যে বান্দারা তাদের পথ চলাই সিরাতুল মুস্তাকিম, মিনান নবীন ওয়াস সিদ্দিকিন ওয়াস সুহাদা ওয়াস সালেহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ পাক প্রশংসা করে বলছেন কি চমৎকার এই সকল দীনী রাহবররা, নবী, নবী রসুলগণ, সিদ্দিকগণ, শহীদগণ, উম্মতের সালেহিন, মানে সবচেয়ে বড় তকওয়ার পরে একদম কমপক্ষে যারা আউলিয়াদের ছোট স্তর, তারাও চমৎকার দিনই রাহবর। তাদেরকে দিনই সাথী আর রাহবর বানানোর জন্য তারা চমৎকার পূর্ণাঙ্গ জিন্দগি তোমার দিন মোতাবেক করবে তাদেরকে অনুসরণ করলে। এ আয়াতে পাক তো আল্লাহ পাক সেই কথা বললেন। চলো,
সেই কবে হতে দুয়ার পরে খুলে দাও দুয়ার, চাই না মাবুদ রাজার মুকুট ভিখারি দয়া, সেই চাই না প্রভু রাজার মুকুট ভিখারি দয়া।
আমরা সিংহাসন চাই না, রাজার মুকুট চাই না, রাজা হতে চাই না, আল্লাহ পাকের দুয়ারের ভিখারি হতে চাই। আল্লাহর দুয়ারের ভিখারির মর্যাদা সারা জাহানের বাদশাদের চেয়ে বেশি। বস, রাত তো এত হয়ে গেছে, আমি মনে করছিলাম যে 9:30 বোধ হয়, 9:30 মধ্যে ইনশাল্লাহ খতম হবে, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে তো কাফি সময় কিভাবে পার হয়েছে কোন দিশাই পাইতেছিলাম না। আমার ভাইরা, দিনের উপর অটল ভাবে চলি, গুনাহ থেকে বাঁচি, তাকওয়ার উপরে অটল ভাবে চলার চেষ্টা অব্যাহত রাখি, সুন্নত মোতাবেক জিন্দগি বানাই, আরেফিনে কামিলিন আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসা করি। হযরত হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে কোন জমানা আউলিয়ায়ে উম্মত থেকে আল্লাহ পাক এই জমানাকে খালি করেন না, যাদের অনুসরণের মাধ্যমে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন এরা চমৎকার রফিক, এদের অনুসরণে তোমরা দিন পাবে, আমি আল্লাহকে পাবে, কেয়ামত পর্যন্ত আল্লাহ পাক এরকম আউলিয়া কেরাম এই পৃথিবীতে হামেশা রাখবেন, এরকম রব্বানি ওলামা কেয়ামত পর্যন্ত হামেশা রাখবেন, নবী নাই, নবীর জীবনের সাচ্চা অনুসারীদেরকে আল্লাহ পাক উম্মতের জন্য মডেল বানায় রাখবেন, যাদের সোহবত গেলে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়, দিনের উপর অটল জিন্দগি নসিব হয়, এরকম আল্লাহ ওয়ালাদেরকে কেয়ামত পর্যন্ত আল্লাহ পাক রাখবেন। হাকিমুল উম্মত থানবী জোশে এসে বলতেন হানুজ আবরি রহমত দুরফাসানাস, সেই রহমতের মেঘমালা এখনো বৃষ্টি বর্ষণ করে, হানুজ আবরি রহমত দুরফাসানাস, শুধু বৃষ্টি না, বৃষ্টির সঙ্গে আসমানি মুক্তামালা বর্ষণ করে, হোমো খুমখান আবা মোহর নেশানাস, যে নকল মাল না, অরিজিনাল এসকে এলাহির দৌলত এখনো বিতরণ হচ্ছে পৃথিবীতে, যদি সত্যিকার তোমার মধ্যে পিপাসা থাকে আল্লাহ পাক সেই পর্যন্ত তোমাকে পৌঁছে দিবেন। মাওলানা জালালউদ্দিন উমি রহমতুল্লাহ ব্যাখ্যা করে বলছেন গর্তু তালেব নেস্তি পাস হাম্বিয়া, হ্যাঁ তা তলব ইয়াবি আজি ইয়ারে ওয়াফা, এ মিয়া তোমার মধ্যে যদি আল্লাহর পথে চলার পিপাসা এখনো পয়দা না হইয়া থাকে আল্লাহ ওয়ালাদের কাছে তবুও যাও, সেখানে গেলে পিপাসাও পয়দা হবে, নেশাও পয়দা হবে, গন্তব্য পর্যন্ত পৌঁছার তৌফিক নসিব হবে ইনশাআল্লাহ। শারিবনা শারাবান তাইয়িবান ইনদা তাইয়িবি কাযালিকা শারাবুত তাইয়িবিনা ইয়াতিবু, শারিবনা ওয়া আহরাকনা আলাল আরদি জুরাতান ফালিল আরদি মিন কাসিল কিরামি নসিবু। আল্লাহ ওয়ালাদের সঙ্গে যারা উঠা বসা করে, তো মদ খোরেরা যেরকম মদ খাওয়ার সময় খাইতে খাইতে ঢুলতে ঢুলতে বলে যে নে, এক ঢোক আরেকজনে দিয়ে দেয়, গ্লাসের কতটুকু বোতলের কতটুকু বাকি ছিল ওরা আরেকজনে খায়, সেও মাতলামি আরম্ভ করে, বিড়ি খাইতে খাইতে বিড়ি যখন প্রায় শেষ, সিগারেট যখন প্রায় শেষ, পাশে সাথীকে বলে দে দুই টান তুইও দে, কি কথা বুঝলেন, ওই লোকও দুই টান দিয়া ধুয়া ছাড়তে থাকে। আল্লাহ ওয়ালাদের সঙ্গে যারা উঠা বসা করতে থাকে, সে আল্লাহ ওয়ালা নূরের অকুল সাগরে যেরকম হারায়া যান, তার সঙ্গে যারা যাইতে থাকে তাদেরকে সে একই সাগরে সাঁতার কাটার তৌফিক নসিব হয়ে যায়। করিব জ্বলতে হয়ে দিলকে আপনার দিল কর দো, করিব জ্বলতে হয়ে দিলকে আপনার দিল কর দো, ইয়ে আগ লগতি নহি হ্যায় লগাই জাতি হ্যায়, জো আগ কি খাসিয়ত ও ইশক কি খাসিয়ত, এক খানা বখানা হ্যায় এক সিনা বসিনা হ্যায়। আগুনের যে স্বভাব, এক ঘরে আগুন লাগলে পাশে সব ঘরে লাগে, আশপাশের ঘরগুলোতে লাগতে থাকে, যেই দিলে আল্লাহর মহব্বতের আগুন জ্বলে, তার সঙ্গে উঠা বসা করলে ওই সাথীদের অন্তর, ওই বান্দাদের অন্তর আল্লাহ পাকের মহব্বতের আগুন জ্বলবে জ্বলবে ইনশাআল্লাহ তাআলা। তওবার তিনটা তরিকা তো জানলেন তাই না, কিন্তু আরেকটা ব্যাপার আছে, সেটা হলো হকুল এবাদ যদি যোগ হয়, এ তো আল্লাহর হকের ব্যাপারে তওবা এই তিনটা, কি কথা বুঝেন না, তিন শর্ত, কিন্তু যদি এরকম হয় যে বান্দার হক নষ্ট করলো, বান্দার ইজ্জতে আঘাত করলো, তার সম্পদ হরণ করলো, কি কথা বুঝেন না, তার দেহের উপর আঘাত করলো, জীবনের উপর আঘাত করলো, তাহলে সেক্ষেত্রে যে দুইটার তিনটা কাজ তখন করতে হবে। নম্বর এক, তার কাছে তার সে হক পরিশোধ করে দেওয়া, পরিশোধ করার উপায় না থাকলে তার থেকে আন্তরিকভাবে মাফ নিয়ে নেওয়া, কি কথা বুঝেন নাই। আরেকটা হলো বান্দার হক যেখানে নষ্ট করে সেখানে আল্লাহর হকও নষ্ট হয়, আল্লাহর হুকুমের বাইরে তুমি গেছো, এই জন্য আল্লাহর কাছেও কান্নাকাটি করা, তওবা করা, মাফ চাওয়া, কয়টা কাজ হলো, তিনটা, ওই তিনটাকে যোগ করতে হবে, তারপরে গেছে ক্ষমার রাস্তা তার জন্য খুলবে। এই কথা বুঝে আসছে প্রিয় ভাইয়েরা, যারা এই জুলুম অত্যাচারকারী, তারা তো এত চরম, ওখানে যে মাল সামান পড়েছিল সেই খানা দানা সেগুলি খাইতে থাকছে আর বলতে থাকছে গনিমতের মাল। অথচ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যার দেহের রক্ত, যার দেহ বৃদ্ধি পায়, গোস্ত মাংস বৃদ্ধি পায় হারাম মালের দ্বারা, তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। শুনতেছেন, অরেকজনের হারাম মাল খায় আর সেটার নাম দিছে গনিমতের মাল। এই হলো দিনের জ্ঞান, দিনের বুঝ, এ হলো ইমানের দৌড়, এ হলো দিনী দাওয়াতের যে সিফাতের যোগ্যতা অর্জন করা, সেই ক্ষেত্রে তাদের এই হলো সফলতা। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। আরে মিয়া, কোরআন শিবিরের আয়াত বুঝছ? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা। আমলে সালে কোরআনের বড় ভারী পরিভাষা, যে যখন দাওয়াত দিবে যে তো তার মধ্যে কামিল দিনী জিন্দিগি থাকে, উন্নত আখলাক থাকে, উন্নত চরিত্র থাকে, উন্নত মেজাজ থাকে, ক্ষমা করার যোগ্যতা থাকে। এই কথা বুঝে আসছে ভাইরা? এবং সে এইরকম যে সিলমান কথা আঁকা ওয়াফ আম্মান জালামাকা ওয়াসিন ইলা মান আসা ইলাইক, যে যিনি দিনের দাওয়াত দিবেন তার সেফতার গুণ তো এরকম হবে, তার শান তো এরকম হবে যে জুলুমকারীকে সে মাফ করে দিবে, যে তার সঙ্গে খারাপ ব্যবহার করছে তার সঙ্গে সে ভালো ব্যবহার করবে, তখন সে দিনের দাওয়াত দাতা হবে। কথা বুঝে আসছে ভাইরা? আল্লাহ পাক জাল্লা জালাল ওয়াম্মানাওয়াল আমাদেরকে তৌফিক দেন এবং সমস্ত ওলামায়ে দ্বীন তোলাবায়ে কেরামকে তৌফিক দেন, সমস্ত মুসলমানদেরকে তৌফিক দান করেন, বিপদগামীদেরকে পথে ফেরার তৌফিক দান করেন। বাস ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নবীজিল কারীম। মুক্তসর দোয়া করে দেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد بارك وسلم اللهم اغفر لنا وارحمنا اللهم عافنا واعف عنا اللهم كلنا وجعلنا لك اللهم كل خير لكل مسلم ومسلمه اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الاخره اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من غضبك من النار اے الله আমাদেরকে maaf করেন, আল্লাহ আমাদেরকে কামিল হেদায়েত দান করেন, সিরাতুল মুস্তাকিমের হেদায়েত নসিব করেন, কুফর থেকে, শিরক থেকে, ইরতিদাদ থেকে, গোমরাহী থেকে, সব নাফরমানি থেকে, মরদুদিয়ত থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ মেহরবান মালিক, হক রাস্তার বুঝ সমজ নূর আমাদেরকে দান করেন, গোমরাহীর ফেতনার, গোমরাহীর সকল ফেতনা থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ সমস্ত মুসলমানদেরকে হেফাজত করেন, যে সকল মানুষ দিনের নামে গোমরাহীন অনুসরণ করতেছে তাদেরকে হে আল্লাহ রহমতুল্লাহ আলমিন সাল্লাহ আল ইসলামের উসিলাতে আয় আল্লাহ সিরাতুল মুস্তাকিমের হেদায়তের সায়াতলে ফিরবার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদেরকে মাফ করেন, সমস্ত মুসলমানদেরকে মাফ করেন। আয় আল্লাহ দিনী মাদ্রাসাগুলোকে, দিনী প্রতিষ্ঠানগুলোকে আপনি কবুল করেন, এর জরুরত সময়কে আসমানি খাজানা থেকে আপনি পুরা করেন। আয় আল্লাহ মেহরবান মালিক, কিয়ামত পর্যন্ত দিনী প্রতিষ্ঠানগুলোকে কায়েম রাখেন, ওলামায়ে দিনের ইজ্জতের হেফাজত করেন, তাদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত করেন, বিশ্বময় ওলামায়ে দিনকে আরো বেশি দিনের খেদমত করার তৌফিক দান করেন, এবং সই রাস্তার উপরে যারাই দিনের খেদমত করতেছেন সকলের দিনী কাজে আপনি সাহায্য করেন। আয় আল্লাহ আমাদের সমস্ত জরুরত পুরা করে দেন, মুশকিল আসান করে দেন, সমস্ত পরেশানি থেকে হেফাজত করেন, আমাদের দেশের উপর রহমত নাযিল করেন, তামাম ফেতনার বিশৃঙ্খলা থেকে আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশকে আলোয় আলোয় পরিপূর্ণ করে দেন, সমৃদ্ধিতে পরিপূর্ণ করে দেন, এই জমিনের মধ্যে বেসুমার বরকত আপনি নাযিল করেন। আয় আল্লাহ মেহরবান, তমাম দোয়া মুনাজাতকে রহমতুল্লাহ আলামিন সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বরকতে আপনি কবুল করেন। ইয়া আরহামুর রাহিমিন, ইয়া আরহামুর রাহিমিন, ইয়া আরহামুর রাহিমিন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবীজিল কারীম। এক মিনিট একটু বসেন, একটু বসেন, দেখেন এক কথা এই মুহূর্তে মনে পড়ল, যে এই হুজুর বলেন যে মসজিদের বাইরে যত দিনের কাজ করা হয় এগুলা দিনের কাজই না, কি কথা বুঝেন নাই? তো হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর মতো মানুষ তিনি বলছেন, আমার জানা মতে এই জমানাতে সর্বশ্রেষ্ঠ নেক আমল আর সর্বশ্রেষ্ঠ ইবাদত হল দিনী মাদ্রাসা কায়েম করা। হাকিমুল উম্মত মুজাদ্দিদ ছিলেন, শুনতেছেন প্রিয় বন্ধুরা? হাকিমুল উম্মত মাওলানা থানভীর মতো মানুষকে অনুসরণ করে সারা পৃথিবীর সর্বশ্রেণীর ওলামা, মুহাদ্দিসিন, ফোকাহা, মুফতিয়ানে কেরাম এবং আরেফিন, হক তরিকার সমস্ত ওলামায়ে দীন তাকে জানেন এবং মানেন। এত বড় মানুষ হাকিমুল উম্মত থানভী যে মুফতি শফি সাহেব রহমুল্লাহর মতো মানুষ, হ্যাঁ না, আল্লামা সাব্বির আহমদ উসমান রহমতুল্লাহ এর মতো মানুষ, মাওলানা জাফর আহমদ উসমান রহমতুল্লাহ এর মতো মানুষ, আবিদ জি হুজুর, পীর জি হুজুর, আরো কত সব সারা বিশ্বময় শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ওলামা আউলিয়া বুজুর্গান দিন যার হাতে পয়দা হয়েছেন, তো যিনি বিগত শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, তিনি বলেন শ্রেষ্ঠ আমল হল দিনই মাদ্রাসা কায়েম করা। আর ইনি বলেন যে যে দিনই মাদ্রাসা এটা একটা দুনিয়ার দুনিয়াদারির ঘর। আর এক কথা এই মুহূর্তে হঠাৎ আমার মনে পড়ছে, এটা তো আমার খেয়ালই ছিল না, দেখো আমি ইচ্ছা করে থোড়াই বলতেছি, এক একটা হঠাৎ মনে পড়ে যায়, তাই না, যে যে দিনই মাদ্রাসায় যারা কোরআন হাদিস পড়ায় পয়সা নেয়, তো তারা ব্যবসার যে পারিশ্রমিক, ব্যবসার বেহা আপনার বেবিচারের যে পারিশ্রমিক নেয়, তার চেয়েও আরো খারাপ তাদের পারিশ্রমিক, তাদের বেতনের পয়সা নাউজুবিল্লাহ, এবং বেসারা এদের আগে জান্নাতে চলে যাবে, এই কথা বলতেছে। কি কথা বুঝেন নাই? আসলে ঘটনা কি, ওই যে বললাম আকাবের দিনের নজর দিয়া দিন দেখা, সেটার থেকে সে মাহরুম। কোথায় এক কথা পাইছে, কোন বইয়ের মধ্যে, কিতাবের মধ্যে, আর মনে করছে পাইলাম একটা, এটা তামাম দুনিয়া পৌঁছে দি। আসলে বিষয় হল এই হাদিস, এই রেওয়ায়তটা সে হায়াতুস সাহাবা কিতাবের মধ্যে আছে, আর হায়াতুস সাহাবা কিতাবের মধ্যে আনছে কানজুল উম্মাল কিতাব থেকে। কি কথা বুঝেন নাই? সেটা কি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের বাণী না, উসমান রাজিয়াল্লাহ তাআলার রেফারেন্সে এটা উদ্ধৃত আছে, যে উসমান রাজিয়াল্লাহ তাআলা বলেন, আর কি উমর রাজিয়াল্লাহ আনু, উমর ফারুক রাজিয়াল্লাহ তাআলা বলেন যে হে ওলামায়ে কেরাম, কোরআন হাদিসের এলিম আল্লাহ তোমাদেরকে দান করছেন, তোমরা কিন্তু এটার বিনিময়ে পয়সা নিও না, যদি এই কাম করো তাহলে বেশ্যা নারীরা, বেশ্যা নারীরা তোমাদের আগে জান্নাতে চলে যাবে, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। কি কথা বুঝেন নাই? পয়লা কথা হল ওখানে আজ জুনাত শব্দ আছে, জানির বহুবচন, এটাই সহি না। আসলে মূলত রেওয়ায়তটা হল আদ্দুনাত, মানে দানির, যেটা দানির যেটা বহুবচন, কথা বুঝেন নাই, অর্থাৎ নিকৃষ্ট লোকেরা তোমাদের আগে কিন্তু জান্নাতে চলে যাবে, এই হলো ওখানে মূল কথাটা। প্রথম তো এই কথাটা বুঝেন যে ব্যবসা, ব্যবসাদের শব্দটা ওখানে ভুল, জানি বা জুনাত, জাদিয়া যেটা, এটা ওখানে বিলকুল ভুল, ওটা ভিত্তিহীন শব্দ, মূল শব্দটা হল দাল দিয়া। কি কথা বুঝেন নাই? প্রথম এক্সিডেন্ট তো তার এই, ওই একখান কিতাব লিখছে ওইটাই তামাম দুনিয়া প্রচার করতে আরম্ভ করছে, অথচ এইরকম আশ্চর্য ধরনের কোন কথা পাইলে ব্যাপকভাবে খোঁজাখুঁজি করতে থাকা চাই, এটা সঠিক কিনা, নির্ভরযোগ্য কিনা, সহি সনদে উল্লেখিত কিনা, না কোন এর এটা কোন জাল হাদিস কিনা, মৌজুর রেওয়ায়ত কিনা, কোন মিথ্যাবাদীর এর মধ্যে, মিথ্যাবাদীর রেফারেন্স এর মধ্যে আছে কিনা। এই কথা বুঝুন, এগুলো জানতে চাওয়া উচিত। ওই যে যে কথাটা ওখানে উল্লেখ আছে, এই বর্ণনাকারী উমর রাজিয়াল্লাহু রেফারেন্সে, এই বর্ণনাকারীর যে কথার যারা বর্ণনাকারী, তাদের মধ্যে এক লোক নাম হল মুআল্লা ইবনে হেলাল। তার নাম কি? মুআল্লা ইবনে হেলাল। মুআল্লা ইবনে হেলাল এই কথাটার বর্ণনাকারী হযরত উমরের রেফারেন্সে। আর এই লোকটা, এই লোকখানকে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন এটা একটা পাকা মিথ্যু। কি কথা বুঝুন নাই? ইবনে হেব্বান রহমতুল্লাহ আলাইহি বলেন এটা একটা দাগাবাজ, একটা মিথ্যু। কি কথা বুঝতেছেন আপনারা? অনুরূপ ভাবে ইয়াহিয়া ইবনে মাইন রহমতুল্লাহ আলাইহি, ইমাম সুফিয়ান ইবনে উয়াইনা রহমতুল্লাহ আলাইহি, ইমাম সুফিয়ান ইবনে সাউরি রহমতুল্লাহ আলাইহি, যারা সকলে হাদিস শাস্ত্রের মধ্যে কোনটা ঠিক ব্যাঠিক এটাকে যাচাই করা, সঠিক তাকে বর্ণনা করার যোগ্যতা সম্পন্ন, সে সব আইম্মায়ে কেরাম এক বাক্যে বলছেন এই লোক কাজ্জাব, এই লোক মিথ্যাবাদী, এই লোক মিথ্যাবাদী, এই লোক মিথ্যাবাদী, এবং তারা কু সমস্ত মুহাদ্দিসিনে কেরাম এই লোকটাকে প্রত্যাখ্যান করছেন, এর কোন হাদিস, কোন রেওয়ায়ত, এর কোন কথা বর্ণনা করা যাবে না। সে মুআল্লা ইবনে হেলালের মতো এমন দুনিয়া সেরা জঘন্য এক মিথ্যুকর একটা কথা উমর রাজিয়াল্লাহু আনহু রেফারেন্সে দুনিয়াভর আপনি প্রচার করে দিলেন, ওলামায়ে দ্বীনের সঙ্গে মশওয়া করার দরকার ছিল না আপনার? যে কথাটা যে পাইলামে কথাটা সহি না, গায়ের সহি আপনি তো প্রচার করে সারা দুনিয়ায় পৌঁছে দিয়েছেন, অথচ এটা তো সম্পূর্ণ জাল হাদিস, সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ বানোয়াট। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তো কি হলো তাহলে খোলাসা কথা? ওই যে হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহের ওই কথা, এই দি এই কাজ সহিভাবে চলবে ওলামায়ে দ্বীনের নিয়ন্ত্রণে থাকলে, ওলামায় দ্বীনের নিগরানিতে থাকলে, ওলামায় দ্বীনের তত্ত্বাবধানে থাকলে, যখন ওলামাদের তত্ত্বাবধানের নিয়ন্ত্রণ ছুটবে, এই কাজ গুমরাহের মধ্যে পড়ে যাবে। তো সেটাই তো হলো না, ওলামায় দ্বীনের সঙ্গে কোন মশওয়ারা নেই। আর হযরত হাকিমুল উম্মত থানভী বলছেন যে মুস্তাকিল বিজ্জাত হুয়া ও মুস্তাকিল বজ্জাত হুয়া, যে নিজেকে মনে করে আমি স্বয়ং সম্পূর্ণ আর কোন আলেমে দিন কোন আল্লাহ বলার সঙ্গে পরামর্শের আমার দরকার নাই, তো বুঝা গেল সে ধ্বংসের পথ অনুসরণ করতেছে। হাকিমুল উম্মত থানভী বলছেন এই কথা। আল্লাহ পাক আমাদের আকাবিরের পথে চলার আমাদেরকে তৌফিক দান করেন, সিরাতুল মুস্তাকিমের হেদায়েত আমাদের সকলকে দান করেন, সমস্ত উম্মতকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।
হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুম যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদ ইসলাম সাহেবের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69 80 18 69,
01715 80 18 69, বলো ভাই 01715 80 18 69, অনেক সোজা তো ভাই মাসাল্লাহ, অনেক সোজা করে দিছে।